exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে বুধবার রাতের ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং অবশ্যই আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 FM। আর শুরুতেই আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, ভালোবাসার কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক সাপোর্ট পাচ্ছি আমি, থ্যাংক ইউ ফর দ্যাট। এবং আমি আশা করি যে আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। এবং অনেকেই কিন্তু গল্প বলতে চান এই অনুষ্ঠানে, কারণ প্রত্যেকের জীবনেই এক একটা গল্প থাকে এবং আমরা চাই সেই গল্পগুলো আপনারা এখানে এসে এই অনুষ্ঠান অর্থাৎ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-র মাধ্যমে পুরো দেশের মানুষকে, লাখ লাখ শ্রোতাকে জানান আপনি আপনার গল্পটা। তাতে করে কি হবে, আপনি হয়তো আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন, কেউ সান্ত্বনা পেতে গল্পটা বলে। আবার অনেকে এমন হয় যে কেউ শুনছে না আপনার কথা, কেউ শুনতে চাইছে না, আপনি কাউকে পাশে বসিয়ে আপনার কথাটা বলবেন, কেউ শুনবে না। কিন্তু এই অনুষ্ঠান লাখ লাখ মানুষ শুনে, আপনার গল্পটা আপনি বলুন, আপনার মনটা হালকা হবে, আপনি হয়তো সাহায্য পেয়ে যেতে পারেন। অনেকেই কিন্তু অনেকভাবে সাহায্য সহযোগিতা পেয়েছেন, যার জীবনে সেরকম কিছু দরকার হয় এই অনুষ্ঠান সেটা করে দিয়েছে। অনেক দোয়া পেয়েছেন অনেক মানুষ, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। সো অনেকগুলো পারপাস সার্ভ হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং আমি অবশ্যই অনুষ্ঠানটাকে অনেক ভালোবাসি এবং আমার চেয়ে অনেক বেশি ভালোবেসে আগলে রেখেছেন আপনারা। সো প্লিজ আপনাদের অনুষ্ঠান, আপনারা আসুন এখানে, গল্পগুলো বলুন, আপনাদের জীবনের গল্প। এই সবকিছু নিয়েই আমি রিকোয়েস্ট করছি যে আপনার ওই কল্পনার চেয়েও বেশি কিছু জীবনের গল্পটা এই অনুষ্ঠানে উঠে আসুক। আমাদের একটা নাম্বার আছে, সেজন্য আপনি ফোন করুন, নম্বরটি হচ্ছে 09613892892। আরও একবার বলছি নম্বরটি, একটু মন দিয়ে শুনবেন, 09613892892। এখানে ফোন করুন এবং ফোন করলেই আপনি কিছু ছোট ছোট নির্দেশনা পাবেন। তারপরে আপনার ফোন কলটি 5 মিনিটের মধ্যে রেকর্ড করতে বলা হবে, আপনি ছোট করে সেখানে বলবেন, তারপরেই আমরা আপনার সাথে যোগাযোগ করব বা পরবর্তী ইনিশিয়েটিভ আমরাই নেব। এছাড়া আপনি চাইলে ফেসবুকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। ওকে, আবার বলছি www.facebook.com/setu.abcradio। পেজটি আরজে সেতু নামে আছে, সেখানে আপনি আপনার কোয়েরিজগুলো জানাতে পারেন, আপনার কি জানতে ইচ্ছে করছে, যে কোনো প্রকার যোগাযোগই আমি সরাসরি আপনার সাথে মেনটেন করব। আর আজকে একজন অতিথি অবশ্যই তো রয়েছে আমাদের সাথে, যে রয়েছে আমাদের আজকের অতিথি, অতিথির নামটা আমি তার কাছ থেকেই জানতে চাই। আপনার নামটা একটু প্লিজ বলবেন।
মোহাম্মদ জুয়েল।
মোহাম্মদ জুয়েল, বয়স কেমন হবে আপনার এখন?
29।
আপনার জন্ম হয়েছিল কোথায়?
জন্ম হয়েছিল ভোলাতে।
ভোলাতে। এখন আছেন কি ঢাকাতেই?
ঢাকাতে।
কি করছেন আপনি?
দোকান করছেন।
দোকান করছেন?
চায়ের দোকান।
চায়ের দোকান। এবং সেই চায়ের দোকানটা হয়তো ওই ঢাকা শহরে যারা আছেন আশেপাশে চোখে পড়ার মতোই একটা দোকান, সেই গল্পেই আমরা আসছি। ওর লাইফস্টাইল, ওর সবকিছুই ওই গল্পে আজকে উঠে আসবে। সো জুয়েল, আপনি শুরু করেন, আমরা চাচ্ছি যে আপনি একেবারে ছোটবেলা থেকে শুরু করেন, আপনার গল্পটা আমরা শুনতে চাই।
ছোটবেলাতে বলতে রামু মারা গেছিল 8 বছর থাকতে,
মানে আপনার বয়স যখন আর তখন আম্মু মারা যায়।
আম্মু মারা যায় তখন তে বাড়িতে 5-6 মাস যাওয়ার পরে আব্বু বিয়েটি করে আবার নতুন করে।
আপনার আম্মু মারা গেছে, আপনার বয়স 8 বছর বয়স, তাই তো? তারপরে 5-6 মাস পরে আব্বু আবার বিয়ে করে।
আব্বু আবার নতুন করে বিয়ে করে, মানে সংসারে একটু সমস্যা হয়ে দাঁড়ায় আর কি।
পড়াশোনা করছিলেন তখন?
না, পড়াশোনা 5 তলায় করছিলাম।
5 পর্যন্ত পড়ছেন?
তো মা চলে যাওয়ার পরে মারে মারি দিছে ঢাকাতে, আমি ওই সময় ঢাকাতে আইসা বসছিলাম, পরে আবার বাড়িতে গেলাম।
ভাই বোন ছিলেন কয়টা?
7 ভাই, বোন নাই।
বোন নাই। আপনি কি মানে ছোট ছিলেন নাকি? আপনার
আমার ছোট আরো 2 জন ছিল,
তারা তো আরো কম বয়স ছিল।
আরো কম বয়স ছিল।
তো ওদের মায়ের যত্নটা, মায়ের ভালোবাসাটা তো পাই নাই, মানে যেটা যত্ন দরকার সেটা কে করতো?
আমার একটা খালা ছিল, খালা দেখতো।
খালাই দেখতো।
আমার একটা ছোট ভাই মারা গেছে 7 মাসের বাচ্চা।
আচ্ছা।
তো ওই মেডিকেলতে আমার খালাই নিয়ে গেছে আর কি ঢাকাতে, এখনো সে পালে।
আপনার মা মারা গেল কিভাবে? স্বাভাবিক মৃত্যু ছিল
না? না, এটা অনেকদিন ধরে মেডিকেলে ভর্তি ছিল, অনেকদিন ধরে তো রোগ ধরতে পারে নাই, এবং করতে করতে একদিন লিরিজ করে দিল, বাড়ির বাসায় নেওয়ার পরে মারা গেছে সকালবেলা।
আচ্ছা, মানে
শুক্রবার দিন ছিল।
কত সালের ঘটনা?
মারা গেছে,
আপনার বয়স এখন 28, 20 বছর আগের কথা, তাই তো? যাই হোক, বিনা চিকিৎসায় মারা যায় নাই, এটা একটা ব্যাপার।
বিনা চিকিৎসায় মারা যায়,
এটা একটা ব্যাপার, কিন্তু রোগটা ধরতে পারে নাই,
রোগটা
এতগুলো বাচ্চা। হ্যাঁ, যাই হোক, তারপরে
তো আমরা তো মারিটের দেশে গেছি গা, পরে সাত মাসের ভিতরে আব্বু বিয়া করে।
আচ্ছা,
তো আমার একটা ভাই ঢাকাতে থাকতো, আমার বড় যে, সে ঢাকাতে থাকতো, গাড়িতে কাজ কাম মানে শিখতেছে, অন্য ড্রাইভারে শিখতেছে আর কি, তো শিখে না অন্য মোটামুটি। আর আমার একদম বড় যেটা ভাই, একটু মাথায় একটু সমস্যা আছে, এই দেশি কাজ কাম করে। তো আমরা পরে আমার খালু কয়ে চল ঢাকাতে যাইয়া তোর একটা কাজের তাজে দিয়ে দিই।
মানে আপনার বাবা দ্বিতীয় বিয়ে করার পরে?
হ্যাঁ, তো আমি খালু লোক আয়া ফিরে যাই, খালু যদি ঢাকাতে কাজ কাম দেয় তো কাজ কাম শিখা যাবো।
আচ্ছা, কিন্তু দাঁড়ান একটু বলি, আপনার বাবা যে দ্বিতীয় বিয়ে করলো, দ্বিতীয় মা আসলে একটু অযত্ন একটু হয়, এরকম কি মানে মার সাথে এরকম কিছু করেছেন মা আপনাদের সাথে?
সে মনে করেন আমাকে তেমন একটা ইয়া করতো না, কেয়ারফুল দিত না। আমরা একটু বড় বড়ই তেমন একটা, মা তো মাই, তার মা তো আর হয় না। যাই হোক, তো বিয়ে করার পর আমরা বেশিরভাগ ওই চাষাগো বাড়ি দাদুগো বাড়িতে, মানে আমার বাড়িতে তেমন একটা বেশিরভাগ থাকতাম না। পরে পাখি একদিন আমার খালু যায় দেশের, তো খালু যায় তো রাগের মতন তো যত্ন পাইবো না আর, তেমন একটা চলটি না। যাই হোক, আমার বললো যে তোর নিয়ে ঢাকা নিয়ে একটা কাজে দিয়ে দেখ। পরে আমি আমার দেশে একটা দোকানে কাজ করতাম, তো দোকানের পুরো দোকানের দায়িত্ব আমার কাছে থাকতো।
কিসের দোকান ছিল?
চার দোকান আর কি, বাজার ভিতরে বই দোকানটাই বড়, অনেক বড়। তো আমার খুব বিশ্বাস করতো। পরে আমি হেরে না কয়া মানে পালানোর মতন আর কি, কারণ আমি করলে সে আমার আইতে দিব না, খুব ভালো জানে। দুই দিন পরে আমি মনে করে না কয়ে আয় পড়ছি, মানে দোকান তো পলে এরকম কেসারতে টাকা আনি নাই।
আচ্ছা,
তো আমি তো লঞ্চ উড়ছি, আমি তো শতকর্তা লাগি চিনি, কিন্তু এরপর আর চিনি না। পরে আমি লঞ্চ উড়ছি, ওইটা আর কেউ ফোন দিন, আমার খালুর ফোন দিছি,
আমার
খালুর
বাসায়টারে।
তো পরে পাঁচ ছ দিন থাকার পরে আমার এক আমার মামার গ্যারেজে এনে দিল, যে বডি টুডি বানায় এরকম একটা গ্যারেজে। তখন গ্যারেজে কাজ করি, তো এই খাওয়া দাওয়া হোটেলে খাই, রাইতো গিরেজে ঘুমাই, গোসল মুসল তো এরকম একটা দিন করলে করলাম, না করলে না, এরকম একটা পর্যায়ে আর কি। তো ডেলি কাজ করি, বারোটা একটা নাই দুইটা নাই হিসাবে চব্বিশ ঘন্টায় ডিউটি করে যায়।
আচ্ছা,
এরকম করতে করতে একদিন পোলাফানের লোকে লাগছে মারামারি, গিরেজে যেরকম পোলাফান তাই পাঁচ ছজন দশ বারো জন একসাথে থাকি, তো মারামারি লাগছে। আমি ওগুলো লোক আবার চলতাম, তো আমি আবার মারামারি করছিলাম, আমি একটা বাড়ি দিচ্ছি ওই ছেলের মাথা ফাইটে গেছে।
কোন ছেলেটার? ওই একসাথে কাজ করতাম।
হ্যাঁ, একসাথে কাজ করতাম।
কি দিয়ে বাড়ি দিলেন?
বাড়ি দিছিলাম ওই যে হাতুর আছে না, হাতুর দিয়ে,
হাতুর দিয়ে বাড়ি দিয়ে। মানে রাগ কিন্তু ব্যাপারটা জটিল, কিন্তু যে রাগের মাথায় কিছুই না, একটা ছেলে একসাথে কাজ করেন, রাগের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বসলেন,
বাড়ি দিয়ে বসে।
এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে, মানে রাগটাকে সংবরণ করতে না পারলে আমার মনে হয় যে লাইফে অনেক বড় বড় বিরাট বিরাট ঝামেলা, বিরাট বিরাট ক্ষতি হয়ে যায়। যত বড় বড় অপরাধ হয় এ কিন্তু রাগের বশবর্তী হয়ে। এই রাগটা কিন্তু প্রিয় শ্রোতা আমার মনে হয় সবারই সব ক্ষেত্রেই কন্ট্রোল করে রাখা উচিত, আদারওয়াইজ যে কোনো কিছু করতে পারে। জিয়াল, তারপর?
তারপরে মেডিকেল নিয়ে গেল, নিয়ে সিলাই মিলে দিয়ে আনছে। পরে মামা আমার মারলো যে তুই হাতুর দিয়ে বাড়ি দিলি।
আচ্ছা,
তো মামা মারাটার পরে আমি আবার বাসায় গেছি গা, ওই খালার বাসায় গেছি গা। যাওয়ার পরে আমি আর দু তিন দিন আই না, আমার কথা আমি আর গ্যারেজে কাজ করবো না। পরে এরকম কয়েকদিন কইছে আর আমি গ্যারেজে কাজ করি। পরে গাড়িতে উঠলাম, গাড়িতে ড্রাইভারি কাজ শিখবো।
আচ্ছা,
পরে আবু মহাজন করে আসছিল, তো এই এরকম যে কাকা আমার একটা চাকরি দেন আমার গাড়িতে, আমি চাকরি করবো। পরে তোর মামা কিছু করবো না, আমি কোনো মামার গ্যারেজে কাজ করবো না। পরে এরকম করতে দুই তিন দিন হেরা কইলাম, পরে একটা গাড়িতে আমার উঠিয়ে দিছে। তো একটা গাড়িতে প্রথম উঠিয়ে দেওয়ার পরে ওই ড্রাইভার কইতেছে, ওই তো ভালো না, মারামারি লাগে দেয় যে কোনো জায়গায় নেওয়া যাবে না।
মানে আপনার কি একটু অভ্যাস ছিল নাকি মারামারি?
হ্যাঁ, মারামারি একটু অভ্যাস ছিল, জেনে যেতাম হয়নি, মানে কিছুতন কিছু দিলে লেগে যেতাম।
আচ্ছা,
পরে করে নিম না ওই খারাপ সন্ত্রাস। পরে তো ওই মাজন আর হেলোগার আমার দেন, হে সিনিয়র উস্তাদ ছিল, তো মাজন আমার একটু মানে বাবা বাবাকে তো খুব ভালো জানতো আমার। পরে ড্রাইভারের লগে দেয়, তো ড্রাইভারের লগে যেসব দিছে, মাজন কইতেছে যে যদি খারাপ ভালো যেটা করে তুমি আমার কাছে বিচার দিবা, লগে গ্যাঞ্জাম করবো না, পরে একটু কাজটা তুমি নিজের মনে করে শিখে দিবা, আমার গাড়ি যদি মারিয়া দিয়ে দেও পরে কাজ শিখেবা।
বয়স কত ছিল তখন?
তখন বয়স ষোলো সতেরো।
ষোলো সতেরো, তো এই যে আট বছর বয়সে মা মারা গেল, তার কিছুদিন পরে বাবা বিয়ে করলো, তারপর আপনি ঢাকায় আসলেন, তারপরে যে গ্রামে থেকে আইসা ঢাকায় আইসা একটা গ্যারেজে কাজ করলেন।
হ্যাঁ, গ্যারেজে।
তো অনেক বছর কেটে গেল, কত বছর গ্যারেজে কাজ করছেন?
গ্যারেজে কাজ করছি প্রায় দুই বছর,
আড়াই বছর, দুই আড়াই বছর। আচ্ছা, যাই হোক, এভাবে বছরগুলো কাটতেছে তাই তো? আচ্ছা,
পরে অনেকদিন পরে আমার আমার শিকার নিয়ে হচ্ছিল, কিন্তু খালু আমার যে দেশেতে নিছে সে আবার আরেক জায়গায় নিয়ে দিছে যে তুই জায়গায় কর।
আচ্ছা,
পরে ওই যে পেট্টু দিছে আমার আপন খালু, তো অনেকজন লোকজন আছে। তো অফিসে আমার কাজ ছিল চা টাইনা দেওয়ার, মালটা দেখে রাখার।
কি ফ্যাক্টরি এটা?
এটা ছিল মফিল ফ্যাক্টরি,
মোবিল,
যে পুরা মফিল টফিল কিনে এগুলার। তো এরকম দুই তিন বছর প্রায় ওই ইয়াতে কাজ করি, কোন বেতন মেতন না, এমনি কাজ করি খাওয়া দাওয়া।
আচ্ছা, থাকতেন কোথায়?
থাকতাম অফিসেই, অফিসে কোন সময় বাসায়, নাকাল পরা এমনি বাসা ছিল।
কার বাসা? আপনার?
না না, ওই যে খালুর বাসা।
খালুর বাসা
চারতলায় থাকতো। তো পরে দু এক সময় বেশিরভাগ ফ্লোরেই ঘুমাইতাম। তারপরে একদিন অফিসে ঘুমাইতেছি, তো আমার খালুর বাইরা ফোলা একটা আমার লগে ঘুমাইত অফিসে। তো অফিসে সাবিটা আমার তো নিয়ে থাকতো। তো রাত্রে দুজন ঘুমাইছি, ঘুমানোর পরে ক্যাশে টাকা ছিল 70,000 টাকার মতো টাকা ছিল ক্যাশে, এটা আমিও জানি না। পরে সকালবেলা উঠে দেখি এগুলা ইয়া ভাঙ্গা টাকা নেই।
আচ্ছা,
পরে আমি তো জানি না। পরে ওই যে ম্যানেজার অফিসের দায়িত্বে কাজ করে, সে আইসে সকালবেলা 10টার দিকে, তো আমরা 8টার দিকে ঝাড়ু মারে দিয়ে অফিস এটা করে রেছি, এতক্ষণ ক্যাশে টাকা নেই।
আচ্ছা,
আমার কয় জুয়েল রাত্রি কে কি ঘুমাইছে? আমি কই আমি আর স্যার
ভাঙা ছিল।
হ্যাঁ,
মানে ভাঙা ছিল বলতে আপনারা দেখে বুঝছেন যে ক্যাশটা অস্বাভাবিক লাগতেছে, ভাঙা
অস্বাভাবিক লাগতেছে, কিন্তু আমি প্রথম দেখিনি।
আচ্ছা,
আমি দেখি চাই নেই, কারণ তো আমার চাওয়ার দরকার। তো পরে যার কাছে দেখি কয় জুয়েল কে কি ঘুমাইছে, আমি কি আমি আর রোকন ঘুমাইছিলাম। তুই ক্যাশ ভাঙ্গা তুমি দেখো না যে টাকা নিছে ভাঙ্গে? আমি কই না আমি তো দেখি নাই। পরে তখন মানে পুরাই মানে আমার সন্দেহ করে বা ওর সন্দেহ করে, আমি তো টাকা নিই নাই।
দুজনে যখন আছেন সন্দেহ দুজনের দিকেই যাবে।
আমার হ্যাঁ হ্যাঁ নিয়ে অনেক অনেক কথা কইতেছে, পুলিশ দিব ওই সেই মারবো টারবো।
আচ্ছা,
আমি কই আমি নিই না, আমার মারবো আমরা, আমি নিলে তার অফিসে থাকতাম মাঝে যাইতাম। পরে গিয়ে ওরে অনু যে আমার লগে রোকন ছেলেটা ঘুমাইছে, ওরে খুঁজা মুজা পায় না। পরে পাইছে, পাওয়ার পরে এর আগে আমার অনেক কিছু অপমান টপমান করছে যে তুই টেনিস হচ্ছে এই সেই, মানে অনেক কথা বলছে আর কি। তা আমি কই আমি আমার এক কথা সোজা এক কথা ছিল যে আমি নেই নে, আমি নেই নে তো জানি নেই এটা। তো পরে ওই ছেলেরা পাইলো, পাওয়ার পরে ওরা মারছে, আমার মারে নাই, কিন্তু পলালিকা। পরে কয় আমি টাকা আমি নিছিলাম এই জন্য আমি পলাইছি।
আচ্ছা,
তো একটু নিশামিশা করতো।
ও পালাইছিল মানে ও অফিসে ছিল না তখন?
আমার লগে যে সময় ঘুমাইছে ছিল, টাকা লইয়া তো গেছে,
টাকা লইয়া চলে গেছে।
হ্যাঁ, পরে আর তিন চার দিন পরে খুঁজে বাইর করা হয়েছে।
ও খুঁজে বাইর করা হয়েছে,
যাওয়ার দেশে পাইছে আর ঢাকাতে না।
বুঝতে পারছি।
পরে দেশাতে নিয়ে এসে ঢাকাতে আনার পর অফিসে, আমি আমারও ওই ট্রেমেশ্বর মোর কইছে আর কি। পরে আমার নিয়ত হইলো আমি আর চাকরি করবো না, যতই ভালো জনক আর যতই খারাপ জন। তো আর পরে মীমাংস হয়েছে টেকার এটা। পরে আমি ওই পিছিয়ে যাই যে আমি কোনো সময় একটা টাকা অফিস থেকে খাই না, আমি একাই বই বই কানতেছি। তো আমার কেউ না এদিকে কথা বলার কোন লোক ছিল না, আপন খালু লো তেমন একটা গ্রাহ্য করতো না।
আচ্ছা,
আমার কথাটা তেমন একটা গ্রাহ্য করতো না।
খালু কি ওই অফিসে কাজ করতো নাকি?
না, তার নিজের অফিসে,
তার নিজেরই অফিসে। আচ্ছা,
তো আমি একলা একলা অনেকক্ষণ বই বই কানছি। পরে একজন এক ওর তো পাইছে বাড়িতে ধরছে, ওর টাকা অর্থন পাইছে। তখন আমি আবার একটু আমার এ হয়েছে, যাক প্রমাণ তো পাওয়া গেছে কে নিছে, আর নাহলে তো আমার সর বাধ্য। যেহেতু সবাই বুঝাইতেছে যে তোমার তো আর ইয়ে কয় না, আমি ওর না ফেলে তো সর তো আমি অফিসে দায়িত্ব ছিল আমার কাছে। পরে আমি দুদিন পরে ছুটি নিয়ে বাসায় জায়গা, আমার ওই খালুর বাসায় জায়গা, ছোট খালুর বাসায়। পরে আয়া আমি খালুর বুঝছি যে আমি আর চাকরি বাকরি করবো না, এনে চাকরি করবো না, আর কোনো টাকা দেয় না, পোশাক মোশাক কিনেও দেয় না তেমন একটা ভালো, তো এনে থাকে লাভ কে? এক দেড় বছর মতন ছিল। পরে অনেকে কইতো যে তুমি এনে অন্য জায়গায় কাজ করো, আমাকে দিয়ে কাজ করো, তোমার মাসে বেতন দিবো। আমাকে না, আমার খালু মারো গেলে।
আচ্ছা,
পরে তো আমার খালুর বুঝে করলাম আমি গাড়ি চালানো শিখবো, আমি এক মাস অন্য কথা খুঁজছি, আমি আর গাড়িতে যাবোগা। পরে আমি এয়ারপোর্টে তো ডাইরেক্ট হেড ট্রান্সপোর্টে আসি।
আচ্ছা,
তো এই হেড ম্যানেজার ছিল তিনজন, সৌরভ, শাইন, খোকন।
কিসের ম্যানেজার?
গাড়ির ম্যানেজার,
ট্রান্সপোর্টার,
ট্রান্সপোর্ট এজেন্সি ম্যানেজার।
আচ্ছা,
পরে এই আমি সৌরভ ওস্তাদের কইতেছি যে ওস্তাদ আমার যে কোনো একটা গাড়িতে উঠে দেন, ছোট বড়। তো সুমেরটা একটা পোজা ছিল, মানে হেল্পার করতে গেল মানে নিত না ওস্তাদেরা, সাইজও ছোট ছিলাম, আর ওসব মানে ড্রাইভারের শিকার একটা মানুষের ইয়া ছিল, আগ্রহ ছিল বেশি। তো পরে আচ্ছা ঠিক আছে, মাজন আয়ক, তুই মাজন লোক কথা
কো।
মাজন আইসি বিকার বলা সালাম টালাম দিলাম। পরে আচ্ছা ঠিক আছে, তোর তো একবার দিতে চাইছিলাম। পরে রাসেল করে একটা পোলা বরিশাল বাড়ি, পরে হেল্লোকে দিল। তখন আমরা ঢাকা সিলেট সুগন্ধা পার্সেলের ক্যারিং করি।
কি করেন?
সুগন্ধা পার্সেলের ক্যারিং।
ও আচ্ছা, সুগন্ধা পার্সেল। মানে তখন আপনি হেল্পার হিসেবে কাজ করলেন?
হেল্পার হিসেবে কাজ।
মানে গাড়িতে উঠে গেলেন, তাই তো?
হ্যাঁ, গাড়িতে উঠে গেছি।
আচ্ছা, এই যে গাড়িতে ওঠা শুরু হলো আপনার, গাড়ি নিয়ে আজকে জীবনটা আপনার যা হয়েছে জীবনে গাড়িতেই হয়েছে, ইনকামও করছেন, আজকের যে অবস্থা সেটার জন্যই গাড়ি দেয়, এগুলো আমরা সবই শুনবো। এখন একটা বিরতি আমাদের নিতে হবে। প্রিয় শ্রোতা, জুয়েল আছে আমাদের সাথে। জুয়েল তার গল্পটা বলে যাচ্ছে। জুয়েলের একটু বলেছিলাম, জুয়েলের একটু ঝামেলা রয়েছে, মানে শারীরিক কিছু অসুবিধা রয়েছে। কেন, কি ব্যাপার, ও তারপরেও এখন কি করছে? ওর বয়স এখন 28, এই বয়স পর্যন্ত জীবনে 8 বছর বয়সে মা মারা গেছে, অনেক চড়াই উৎরাই। মোটামুটি 8 বছর বয়সে মা মারা যাওয়া মানে একেবারে কি বলে, বাবা রয়েছে কিন্তু মায়ের সেই যত্ন স্নেহ ওগুলো কিন্তু মিস, ওগুলো নেই। তারপর থেকে স্ট্রাগলিং লাইফ এবং আজকের এই অবস্থান সবকিছু জানা যাবে। আপনারা সাথে থাকুন। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর যে সেতু আছে এবং একটা ফোন নাম্বার আছে আপনাদের জন্য, আপনি চাইলে এখানে এসে আপনার জীবনের গল্পটা বলতে পারেন লাখ লাখ শ্রোতাকে। নম্বরটি হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892। এছাড়া ফেসবুকেও কানেক্টেড থাকতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। পেজটি আর্য সেতু নামে আছে। লাইক দিন, আমার মেম্বার হয়ে যান, পেজটির সাথে থাকুন। আপনার যে কোনো কোয়েরিজ বা যে কোনো প্রশ্ন আমাকে করুন, ওখানে আপনার সাথে আমার যোগাযোগ হবে। এবং প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদেরকে একটা খুবই আনন্দের সংবাদ দিচ্ছি আমি, আর সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং একই সাথে খুবই আনন্দের একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আপনার জীবন থেকে নেওয়া বাছাইকৃত সেরা গল্পগুলো কিন্তু সাধারণত আমরা এই শো অর্থাৎ হ্যালো 8920 জীবনের গল্পতে প্রচার করি, এবং সেখান থেকে সেরা গল্পগুলো বাছাই করে এ বছরেও বই আকারে বর্ণপ্রকাশ থেকে বের হচ্ছে জীবনের গল্প 4। আর এবারের বইটি আগের বইগুলো চাইতে কিছুটা হলেও অন্যরকম হবে, আমি আপনাকে এনশিওর করছি এটা। আর বইটি এবছর অমর একুশে বইমেলায় শুরু থেকেই আপনি পাবেন। এর আগেই যদি আপনি প্রি অর্ডার করতে চান বইটি, তাহলে আপনি ফোন করুন এই নাম্বারটিতে 01511522523। আবারও বলছি নাম্বারটি 01511522523। এই নাম্বারটিতে ফোন করে আপনি আগে থেকে প্রি অর্ডার করে রাখতে পারেন। কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন। আমাদের আজকে একজন অতিথি রয়েছেন, জুয়েল যার নাম। তিনি কেন এখানে আজকে এসেছেন গল্পটা বলতে, প্রত্যেকটা ভিক্টিমেরই একটা না একটা উদ্দেশ্য থাকে এখানে এসে গল্পটা বলার, আজকেও ঠিক তাই আছে। আমি এতটুকু শুধু বলতে পারি, যার মাধ্যমে আপনি অনুপ্রাণিত হবেন, যার জীবন থেকে অনেক কিছুই আপনার শেখার রয়েছে, ওর জীবনের গল্পটা আপনার জীবনের কোনো না কোনো অংশে শিক্ষার কারণ হয়ে দাঁড়াবে, অবশ্যই সেটা হবে। আমার উপলব্ধি থেকে এবং আমার বিশ্বাস থেকে সেটা বলছি। জুয়েলের কাছে যাচ্ছি, কিন্তু তার আগে আপনাদের জন্য যেই ফোন নম্বরটি আমাদের রয়েছে সেটা একটু জানাতে চাই। অর্থাৎ এই ফোন নম্বরে ফোন করলে আপনি এখানে এসে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন লাখ লাখ শ্রোতাকে। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। আপনি ফোন করুন এবং ছোট ছোট কিছু নির্দেশনা সেখানে আছে, সেটা ফলো করলেই আপনার ফোন কলটি সেখানে রেকর্ড হয়ে যাবে এবং তারপরে আমরা আপনার সাথে যোগাযোগ করব। এবং ফেসবুকেও আপনি কানেক্টেড থাকতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এটি আর্য সেতু নামে আছে পেজটি। আপনি সেখানে লাইক দিন, পেজটাতে লাইক দিন এবং আমার মেম্বার হয়ে কানেক্টেড থাকুন। আচ্ছা, জুয়েলের কাছে আমি যাচ্ছি। জুয়েল হচ্ছে বাড়ি থেকে আসার পরে প্রথমে একটা গ্যারেজে কাজ করলো, তারপরে খালুর অফিসে গেল, টাকা চুরি হলো, চুরির দায় ওর ঘাড়েই পড়ল। মানে ওর একটা ব্যাপার কিন্তু খুব স্ট্রং, ও যখন বাড়ি থেকে প্রথমবার চলে আসলো, একটা দোকানের টেক কেয়ার করতো বা কাজ করতো, সেই দোকান থেকে একটা পয়সা সে নিয়ে কিন্তু ঢাকায় আসে না। তারপরে এখানে চুরি হলো, পুরো অফিসের দায়িত্ব ওর উপরই ছিল, টাকা চুরি হলো, ও টাকা চুরি করে নাই, আসলেই সে টাকা চুরি করে নাই, কারণ যে চুরি করেছিল তাকে ধরা হয়েছে পরে। ও একদম সৎ মানুষ, এটা হচ্ছে সর্বপ্রথম ওর জীবনের গল্পটা শুনছি। জুয়েল, তারপরে?
তারপরে গাড়িতে মাজন আমার বুঝে টুঝে দেয়, তুমি আর কোন লোক কেউ লোকে তোমার জ্ঞান দাম করবো না, খুব ভালোভাবে কাজ কাম শিখবা, গাড়িতে থাই, গাড়ি ডেলি টিপ মারি, রাত্রা আসি, আইসা সকালবেলা মানে পাঁচটা বাদে আজান দেওয়ার লগে যে আমরা গাড়িটা দিয়া খুব পরিষ্কার। তো মা জন আবার গাড়ি তাই দেখতো গাড়ি কিরকম দেওয়া হয়েছে, ছোট বড় মিলে বাবার গাড়ি ছিল, তো এরকম যাইতে তো কয়েকদিন ফেরে এক বছর মতন যায়। তো আমি তখন একটু গাড়ি আকপিস করতে পারি, বস্তা দেয়া দিছে এমনি এমনি করতাম, বস্তা ধরা গেলাগা বিষ্ট বন্ধ হয়ে গেলাগা রাইতে চুরি করে গাড়ি চালাইতাম, একটার পরই বেরাইতাম একটা বা দুইটার দিকে, তাদের ঢাকার সিটি বিক্রি করতাম। তো সাদের ডেলি করতে তেল এত তেল থেকে যায়, তেল যায় তেল তো আর চুরি করে বেশি নয়, আমরা রাইতে চালাইয়া চুলিয়া দুই তিন হেল্পারে এক গাড়ির মধ্যে থাকতাম।
এটা ঘুরতেন আপনারা, আপনারা শিখতেন রাত, এটার কিন্তু আর একটা বাজে দিক আছে জুয়েল, সেটা হচ্ছে যে এমন অনেকেই হয়তো আপনারাও শুনছেন যারা এরকম জুয়েলের মতো স্টেজে আছেন, গাড়ি চালানো শিখছেন, বড় বড় গাড়ি ট্রাক এগুলো যে রাতের বেলা নিয়ে বের হওয়া, এই যে আপনারা তো পাকা হাত না,
পাকা হাত না, আমরা তো রাস্তায় আর এরকম ভাবে চালাইতাম না যে একটা দুর্ঘটনা হয়ে যায়, আমরা ওইসব করে চালাই,
দুর্ঘটনা হোক এটা কখনোই চায় না,
চায় না কেউ,
কিন্তু একটা ব্যাপার এত বড় একটা গাড়ি ব্যালেন্স করা, ইমব্যালেন্স একটু হয়ে গেলে, ও কারণেই বলছি যারা আছেন এরকম করলে একটু সাবধানে আর কি, প্লিজ এটা একটু মেনটেন করবেন। তারপরে
তারপরে গাড়ি ঘুরে এরকম চালাই দাম, পরে যে ওস্তাদের লগে ছিলাম ওই ওস্তাদে বিদায় যাবো গা, এরকম কয়েকদিন পরে যে নতুন এক ওস্তাদ দিছে ওই ওস্তাদ একটু মদ খাইত, খায় হুদাই গালালি করতো রাস্তায় গেলি।
আচ্ছা,
আমি একদিন গাড়ি বেরে করে আমি আসতে রাস্তাতে নামিয়ে গেছি, রাস্তাতে নামিয়ে যে ফোন দিছি, আমি বললাম কাকা মদ খেয়ে হুদাই গালালি করো, মা বোনের একদম এরকম ভাবে গালালি করে, আমি একদিন বলছি যে আমার মারা গালালি দিবেন, মারার কারণে এটা আমি মেনে নেবো, আমার মা নাই আপনার মারা আমার গালালি দিবেন, আপনি আমারও বলেন যদি অপরাধ করি, তো মদ খেয়ে চালায় তো মানে পুরো এক ধানে একদিনে গাড়ি প্রাইভেটের পিছিয়ে মারিয়ে দিছে, তো মারিয়া দেওয়ার পরে গাড়িটা তো কমনে গেল, আমি নিজেও কইতে পারি, বড় গাড়ি তো ভাই গায়ে পড়ছে।
এটা কিন্তু প্রায় আমরা শুনি যে ড্রাইভাররা কিন্তু এই জিনিসটা খেয়ে দেয়, একটু টালমাটাল অবস্থায় গাড়ি চালায়। আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যে প্লিজ মানে গাড়ি চালানোর সময় কোন প্রকার নেশা আপনারা করবেন না, এতে করে সবচেয়ে যে ক্ষতিটা হবে আপনার হবে, এবং আপনি যার সাথে দুর্ঘটনাটা ঘটলো হতে পারে আরো একটা গাড়ি বা কোনো একটা মানুষকে আপনি মেরে দিলেন, বা হোক না একটা প্রাণী, সেটা তো একটা প্রাণ তাই না, মোস্ট ইম্পর্টেন্ট থিং যে একটা প্রাণ ধ্বংস হয়ে গেল আপনার হাতে আপনার এই ছোট ভুলের কারণে, হয়তো সাময়িক কিছু আনন্দের জন্য আপনি কাজটা করলেন, গাড়ি চালানোর আগে আপনি নেশা করলেন, কিন্তু তার যে ক্ষতি সেটা কিন্তু সারা জীবনেও আপনি এর মাশুল দিতে পারবেন না। জুয়েল তারপরে যেটা বলছিলাম,
মনে করেন মায়ের দর পরে আমার কাছে একটু খারাপ হয়েছে, খামাক রাস্তাঘাট ক্লিয়ার, কিন্তু যদি মানে সম্পূর্ণ থাকতো আর কি, যে বোঝে তাহলে এই কাজটা
হইতো না, মানে না খাইলে
এটা হইতো না,
জীবন
হইতো না।
আচ্ছা, মানুষ তো মারা গেছিল না,
মানুষ কইতে পারি না কারণ আমরা তো মারে দিয়ে পড়ছি,
দাঁড়ান নাই
না, দাঁড়াইবে কেমন, দাঁড়ালে তো গাড়ি আটকাইবে, পরে মানুষে কইছে দর দর, এরপর তো গাড়িটা না আয়া পড়ছে, দর কইলে আর তো মনে করেন যদি থাকে পঞ্চাশ স্পিড হয়ে যায় একশো স্পিড হয়ে যায় করতে কই জায়গা, ঠিক
তখন কিন্তু আর একটা দুর্ঘটনা করার চান্স থাকে,
চান্স থাকে। তো আমি এদিনকেই মাঝনরে কইতেছি যে কাকা আমি চাই আমি হেলোগে সার্কি গুম না, আমার অন্য ড্রাইভারের লগে দেয় মানে বিকালবেলা কইতেছে যে তোরা সিলেট যাবি, মালিয়া যাইবো মালিয়া আইবো, আবার মালিয়া যাবো মালিয়া, অন্য কোনো ডিপ মারবো না, মিনাটি লিয়ে দিল, আমি এক সিনের কথা কিন্তু মাঝনরে বলিনি। তারপরে সিলেট যাইতেছি, হ্যাঁ গাড়ি থিয়া যেন কমনে গেছে গা, মালমুল খাওয়া অবস্থায় টাইম হয়ে যাইতেছে, গাড়ি তো ঢুকতে হবে, টাইম আটটার ভিতরে আপনার গাড়ি সিলেট টাউনের মধ্যে ঢুকতে হবে, এরপরে ঢুকলে আর আমরা সারাদিনও ঢুকতে পারবো না, অন্যলে সারাদিন মারলে হয়ে থাকতে হবে, আবার রাত্রে আর নয়টার পর আমরা ঢুকতে হবে। তো পরে গাড়ি ঢাকা থেকে যেন লোড করতেছি এন্থনি থেকে কই গেছে গা, কোনো কোচ খবর নেই, পরে আমি আস্তে আস্তে লোড মোট করলাম, মোট করে গাড়ি সাইড করলাম, সাইড করার পরে সাদা আইসে মালমুল খাওয়া অবস্থা দিয়ে চোখ মুখ লাল হয়ে রয়েছে, মুচারি ডুয়ে পানি টানি দিয়ে গাড়ি টান দিল,
আপনি
না না ওস্তাদ
আচ্ছা
কাজপুর পরাইছি, আমারই ভয় লাগতেছে, লোক আবার একটা স্কোট আছে মালের স্কোট আর কি, মাল লাগে নামে তো তিন জায়গায় নামে, তো এই জন্য মাল ওরা গণ্য বুঝিয়ে দেয়, কারণ পার্সেলের মাল তো কার কোন মাল এটা তো আমরা জানি না। তো পরে হেরে ঘুমলো আমি ডাইন সাইডে যা, আমি আস্তে 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 গাড়ি চালিয়ে গেলাম গা ভৈরব,
আপনি চালাইলেন,
হ্যাঁ পরে আর কিছু কয় নাই, গাড়ি টান দিচ্ছে, নিশা মিশা কাটছে খুব ভালো, যেসব নিশা কাটছে যেসব খুব ভালো, পান খেতো তো পান মনে করেন দশ বিশটা স্পিয়ার বানানো থাকতে, পরে পান শর্টে আছে আমি তো কইতে পাই না আমার কাজে, আমি পান নাই দিকে আমার মানে লয়ে লেছে পুরাই, চিন্তা করলাম সিলেট, সিলেট তো যাবো কেমনি, ডাকলে শুনে যাইতাম গা জামনগর আমি লয়ে যাবো, আমি আমরা যাবো না, যে গালালি গুলালি করে মানে মানে মাটি পুরাই হয়ে গেছে। তারপরে মা জন্য ফোন দিছি যে কাকা এই কাহিন, পরে কইলাম যে ডাকাতে যাওয়ার সময় এই হয়েছে, পরে কয়েছে আচ্ছা তুই আয়, তাহলে মালিকটা এরকম একটা ইয়া ছিল মারা গেছে হেলা বিস্তর নসিব করুক, হেল্পার হেল্পার দেখে যে হে মানুষ না এমন একটা ইয়া করতো না, খুব ভালো জানতো খ্রিস্টান আইসি, আবার পরে বলতেছে মা জন্য বলতেছি কাকা এই কাহিনী, পরে কাকা আমি লোক আর করবো না, আপনার মানে কি করবেন অন্য জায়গার দেন লোক করবো না, পরে ডাক দিল, ডাক দেওয়ার পরে তুমি রাস্তাঘাটে গেলে এরকম মারা মনে হয় গালাল করে নি কিরকম। পরে তো ওদিনকে আমি আবার এলাকায় করতাম, তো আমাকে একটা মিটিং ছিল ওদিনকে, তো আমি আর আমার মানে মিটিং মিছিল হইলে আমি আর যাইতাম না, মানে মিটিং মিছিল করবো আমার এটাই। তো সভাপতি কইতেছে পনির যে জুয়েল কালকে প্রোগ্রাম আছে, তো ফুলাফান লেরা নিতে আসছে। ওদেরকে রাইতি আমাকে দূরে লিয়ে গেছে, পাঁচটা পলার দূরে নিয়ে গেছে গা,
মানে পুলিশ ধরলো?
হ্যাঁ পুলিশ ধরে লিয়ে গেছে, বাড়ি মারি দিছে অনেকগুলা, সারা রাত গাড়ির পিছিয়ে ঘুরেছে টুটাইছে। সকালবেলা কয়েকটা দেয় 5,000 ছেড়ে দেবো। তো আমি আমার মা জনকে ফোন দিছি যে কাকা এই কাহিনী আমার তো ধরে লিয়ে গেছে। টাকা আছে, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো এর প্রাইভেট ছিল গেছে, দ্বারকার সামনে আমার দুটা তিনটা তাবৎ দিছে, পরে 10,000 টাকা দিয়ে আমার তিনজন সারায়। সারা নেওয়ার পরে তো দিনকে বিকাল দিকে আমার গাড়ি দিব আর কি, আমার ড্রাইভার তো মালিকের কাগজ পাতি দিয়ে দিছে, তিন ম্যানেজারের কেউ রাজি না আমার গাড়ি দিব, এত বড় গাড়ি ওরা দিয়ে দিব। তো বিকালবেলা সিলেট, ওই দিনকে সিলেট যাবো গাড়ি নিয়ে আর কি, মানে খুব ভালো লাগতেছে এতদিন পরে গাড়ি পাবো, নিজে ড্রাইভার চালাম। মালিক কইতেছে অফিসের ভিতরে ঢুকে, পরে টাকা দিল 7,000 খরচা, রাস্তার খরচের টাকা। এক জায়গার তো লোড হয়েছে সাঙ্গার ফলতে, লোড করে লগে স্কোর ছিল, আবার একটা হেল্পার দিয়ে দিছে, তুলে গেলাম লোটমুট করে মাল নামাইছিলাম মেঘনা। আমার হিসাবটা বেশিরভাগ মা জনে নিত, ম্যানেজাররা আমার একটু কম দেখতো, কারণ যে হেরা কইছে যে ওরা গাড়ি দেন না, মালিক গাড়ি দিছে। তো মালিক আবার বলছে যে আমার গাড়ি মারে উড়ে নিলে আমার গাড়ি মত,
উনি আপনাকে একটু ভালোবাসতো?
হ্যাঁ সিরিয়াসলি ভালোবাসতো, মানে নিজের ফোলার মতন। তার ফোলার নামও ছিল জুয়েল, আমার নামও জুয়েল, তার হেফোলা লন্ডন থাকতো। তারপরে গাড়ি চালাইতেছি, তো গাড়ি চালাইতেছি প্রায় 1 বছর মতন গাড়ি চালাইতেছি। ঈদে আমার প্রতি মাসে 2,000 টাকা বেতন, ঈদের আগের দিন হের আগের দিন ছিলাম চট্টগ্রাম, টিপলি আইসি ঢাকাতে ভাড়া পাইছিলাম 23,000 টাকা। তো মা জন হিসাব দিলাম 10,000 টাকা, 13,000 টাকা রেখে দিছি।
আচ্ছা
এরপর দিলাম আমি যে 13,000 টাকা রাখলাম না, ঈদ মিদ দেয়া পড়ছে, ওরে দিলাম 6,000 টাকা আমিও রাখলাম। মালিক হিসাব বিশাব দিয়া টোটালি 33,000 টাকা আমি পানা হয়েছে মালিকের কাছে। 10-15 দিন পরে গাড়ি বাইর করলাম, টিপ টুপ বাড়তেছি। তো এদের 10-15 দিন পরে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সিলেটতে মাল নিয়ে যেতেছি, সারাই চালে আসি। তো সকালবেলা ওদিনকার ছিল বৃহস্পতিবার রায় মালাম ও মেঘনা টিসু পেট্রোতে আর কি। আমার হেল্পাররা কইতেছে আমি তো সারাই চালে আসি যে গাড়ি দেখ নিছে ঠিকঠুক আসেনি, ঈদের পরে 15 দিন পরে দেখ নিছে, দেখ সব ঠিকঠাক আসেনি, আমি একটু ঘুমাইতেছি। তো স্টারিং সিট ছিল ভাঙ্গা, মানে ওই জায়গায় বই সিটটা ভাঙ্গা ঘুমিয়ে যায়। পরে তো সকালবেলা তো ফোন দিছি মালিকের ম্যানেজার শাইন, তো জুয়েল কই, আমি কই মামা, আমি বললাম যে মাল নামাইতেছে, আমি মাল নামায়া ওদিনকা 16 ডিসেম্বর ছিল আর কি, মাল নামাই আমি ইস্টা নাই পড়ব। তো আমি হেল্পার করলাম তুই দেখ নিছি মিছি ঠিক আছে টুক আসিনি, আমি একটু ঘুমাই, মালটা খালি হলে আমার ডাক দিস আর ভাড়া লয়েছে। তো ভাড়া হয়েছে যে 17,000-18,000 টাকা দিচ্ছে, 1,000 দিছে বকশিস। তো আমি টাকাটা গুনিয়া শুধু পকেটে লইছি, তোমার ডাক দিছে আমি টাকা টান দিছি। তো এই যে মেন পাত্রে জুমলা ভাঙ্গা নিচে, এটা মানে মাল যতঙ্গ ছিল চাপা খেয়ে রয়েছে, আউট হয় নাই। তো এই ব্রিজটা বাইরেতেই ঢাকার দিকে আইতে একটা জোড়া ব্রিজ পরে, ড্রাইভার যারা আছেন মুখ পাম্পের আগে, তো রাস্তার ওদিক দিয়ে একটু ভাঙ্গা ছিল। তো চিন্তা করলাম সকালবেলা তো গাড়িটা জোরে টান দিয়ে যা ভাঙ্গার ভিতরে ব্রেক করি, ব্রেক করলে লগে ফট করে গাড়িটা ঘুরে গেছে ডাইনি, বামে কারছি ওনার বামে সোজা হয় না গাড়ি তো স্পিডে।
আচ্ছা আচ্ছা,
দাব দাব গাড়ি, মানে এরকম খারাপ রাস্তা, মানে গাছ গুছ দিয়ে পড়তেছে। আমি হেল্পারে গেছি গাড়িতে লাভ দিস না, আবার ডাইনে তো যে গাড়ি হইতেছে হাই কোচ গুলা বাইক কাটা দিছে ওনার স্টারিং সোজা হয় না, মানে গাড়ি সোজা হয় না, উনি যাইতেছে গাছ গুছ ভাঙ্গে একদম, মনে করেন 20-30-40টা গাছ ভাঙছে, ছোট ছোট গাছ তো বাম্পার ছিল গাড়ির, মানে পুরো এই আতঙ্ক হয়ে গেছে।
আতঙ্ক মানে মানে গাড়ি তো বড় গাড়ি
সব সিরা আউট।
আচ্ছা
শু মানে শু আর বডিটা আছে, ইঞ্জিন মিঞ্জিন পাতি মাতি সিরা একদম
কিচ্ছু নাই,
নিচে কিচ্ছু নাই। হেল্পারটা দেখলাম মানে গাড়িটা যেরকম ধাপ করে বাড়ি খেয়েছে না, বাড়ির লোক হেল্পারটা বাইরে গেল সামনে
সাথে বাড়ি খেয়েছিল
গাছের লোক,
বড় গাছের সাথে বাড়ি খেয়েছে
একদম মিশে যে বড় গাছ হলো বাড়ি খাওয়ার লগে দেখলাম না হেল্পারটা মানে উড়ে একদম গেল কা
সিনেমায় দেখি আমরা, লাইফে ঘটাই ফেলছেন আপনি।
মানে আমি এরকম ইচ্ছা ধরছি আমি আর মানে লাভ টাভ দিই না, আমি কিছু মরণ হইলে এই জায়গায়। তো পরে আমি স্টাইন ধরে রাখছি, আমি চিন্তা করলাম যে হেল্পারটা তো মানে মরে গেছে, আমাদের এরকম একটা ধারণা। তো আমি চিন্তা করলাম এরকম থাকলে তো পাবলিক আয়, আমার লোকের টাকা ঢুকে আছে 60-70 হাজার মতন টাকা আছে মালিকের, কারণ অ্যাক্সিডেন্ট হইলে মানুষ আগে ঠোকের টাকা ঢোকায়।
আচ্ছা, ওই যে ভালো খারাপ তো আছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন ওদের লোক ছিল না?
না, ওই গাড়ি তো খালি।
আচ্ছা, এখন আর নাই?
এখন আর নাই। পরে আমি নাইমিয়া নিচে খাড়া রয়েছি, ওনার একটা মেয়ে বলতেছে ভাই আপনি এনতে যান গা, মেয়েটা কিন্তু দেখছে আমি ড্রাইভার।
আচ্ছা,
আর কিন্তু কেউ দেয় নাই, তো নামছি অনেক মানুষ দেখছে, আমার যে ড্রাইভার কি আমি যে এত এই বড় গাড়ির ড্রাইভার দেখেও বিশ্বাস করে না। তো আমার কোনো ড্রাইভার কে আমি ভাই কইতে পারি না, আপনার গাড়ি যে ময়লা মুলাইলো, আমি ময়লা মুলো যে গাড়ি যে ফোরসে দিয়েছে আমি এনে দাঁড়ানো ছিলাম। পরে আমি আস্তে 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 মানে কইতে কইতে আমি মানে ভাগতেছি।
আচ্ছা, আপনার হেল্পারটা কই ছিল?
হেল্পারের কোনো খোঁজ খবর নাই,
খোঁজ খবর নাই
না। হেল্পার হচ্ছে মানে প্রচুরই তো ফানির ভিতরে ওয়েডার ভিতরে ডুবে আসছিল, এই ফাঁকে আমি তো নাই মেয়া পড়ছি। পরে আমি যাই ওই ভুয়া ফাম্পে যে হাত মুখ দিয়ে আবার আইছি, মানে আমি আয়া দিয়ে আমার হেল্পার কামতেছে যে আমার ওস্তাদ মরে গেছে, মানে চিলা চিলি করতেছে পানির মধ্যে ঠোকাইতেছে। আর দুই
উল্টা আপনি আরো মনে করছেন যে
আমি তো মনে করছি মরে গেছে, যে স্পিডে পড়ছে গাড়ি হচ্ছে মানুষ হচ্ছে এরকম একটা মানে পরিচয় ছিল। তখন ও কামতেছে যে আমার ওস্তাদ কই পানির মধ্যে ঠোকাইতেছে গাড়ির তোলা, আমি কিন্তু দূরে থেকে দেখতেছি, মানে আমি যদি এনে যাই কই যে আমি ড্রাইভার, তাই ফাজা করে আতঙ্ক হয়ে ধরবো, কারণ দিক কাটতে কুসো তো রক্ত মুক্ত পড়তেছে ওর গায়ে, কিন্তু রক্ত যে পড়তেছে এটা না যে আমার ওস্তাদ কই, এটা মানে চিলাইতেছে। পরে তো আমি এক মুরব্বী কাকার কইতেছি, কাকা ডাইকা যে বাবা আমি গাই ড্রাইভার, আপনি অনুযায়ী কন্দ তোমার ড্রাইভার বাইসে আছে, তুমি চিলাচিলি করো না, তোমার ওই পাম্পের ওই জায়গায় যাইতে গেছে। পরে কাকা কইছে আমি আবার এদিক দিয়ে মাঝন ফোন দিলাম যে কাকা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়লে গেছে গাড়ি। তো মাঝন আধা ঘন্টা লাগে না তার আইতে।
আচ্ছা,
মাঝন গেছে, ম্যানেজার গেছে, আমি তো পাম্পের এনে বই রয়েছি। তো মাঝন এটা জিজ্ঞেস যে তোর কিছু হয়েছে? আমি কই না আমার কিছু হয় নাই, হেল্পার হালকা পাল্টা কাছে হেল্পারে ভর্তি করে মেডিকেল আমি আসতেছি। পরে যাক হেল্পারে দোকান ছিল যে মেডিকেল না আর কি, এমনি একটা হাসপাতাল দোকান থাকে না যে
ফার্মেসি যেগুলো
ফার্মেসি মানে মোটামুটি আর কি সিলাই মিলাই দেওয়া যায় এরকম একটা ফার্মেসি, তারপর ওষুধ মুষুধ দিয়ে বুঝলাম এই বিদ্যে পুলিশ এলো।
আচ্ছা,
আমি ওই জায়গায় দাঁড়ানো কয়ে গাড়ি ড্রাইভার কে মুখে কইতে পারি না। পরে এক লোকে কয়ে কোন দাঁড়ানো ছিল, আমি আমার কোম্পানির গাড়ির জন্য আমি দাঁড়াইছিলাম দেখতেছি, কিন্তু আমি গাড়ি ড্রাইভার না। পরে তার কয়ে তুমি ড্রাইভার না? আমি কেন না, পুলিশ খারাপ হয়েছে গাড়ির দ্বারে রাস্তা ইয়ে হয়ে গেছে। পরে মানে অর্ধেক কইছে পানির ভিতরে আর অর্ধেক কইছে রাস্তার উপরে এরকম মানে খারাপ পড়ছে, গাছ গুছ ভাঙছে অনেকগুলা।
মানে এই যে ওই সময়টা একটু ফিরে যায়, মানে ওই সময় যে গাড়িটা পড়ে যাচ্ছে, এই যে আপনি গাড়িটা ম্যানেজ করতে পারতেছেন না, হ্যাঁ তখন কি মনে হয়েছিল যে ফাইনালি কি হতে
ফাইনালি মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেছে? মোর মুনা বাস এরকম একটা কোনো চেয়ারি নেই, আমি ভালো গাড়ি যাইতেছি, এটা ডাইনে কাটলাম, ডাইনে ঘুরিয়ে গেছে, আমি বামে কাটলাম, মানে সোজা হইতেছে আমার গাড়ির স্পিড, বের করলাম দিয়ে বের হইতেছে না গাড়ি যাইতে গেছে, রাস্তার ওপর পড়ে যেতেছে।
জুয়েল, তারপরে পুলিশ আসলো, পুলিশ আসলে তো আপনি বললেন যে আপনি
আমি গাড়ি ড্রাইভার না, এরাও বিশ্বাস করতো না যে এত বড় গাড়ি পোলাই চালায় আর কি, অনেক বড় গাড়ি। তো পরে আমার কিন্তু লাইসেন্স ছিল না, লাইসেন্স ছাড়াই চালাইছিলাম গাড়ি,
এটা কিন্তু আর একটা অপরাধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বেআইনি একটা কাজ,
মানে লাইসেন্স ওসব ছিল না আর কি। পরে মাঝন আইলো, আর পরে আমার যে গাড়ি তো উঠে দিল সামনে ফেরাই বেড়ে সিটে বয়েছে, বয়ানোর পর আমি আর কইতে পারি না যে আমার কইলে গেছে।
কেন ওই সময় কি সেন্সলেস হয়ে গেছিল? না,
পুরাই সেন্স, আমি কইতে পারি না,
মানে এরকম বড়টা দুর্ঘটনার পরে আর কোন সেন্স নাই,
সেন্স নাই। তারপরে আসার পরে মালিক পেরা অনেকদিন গাড়ি বসা ছিল, কাজ কাম করাইছে,
গাড়িটা তো বেশ অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল,
পেরা এক পাশ লাগছে গাড়িটা কাজ। তারপরে তো গাড়ি বাইটার করে কাজ কাম করে অ্যাক্টিভ মারছিলাম ঈদের আগে, অনেকে মনে করছে বেতন মতন দিব না, সব দিয়ে দিছে মহাজন, এখন অ্যাক্সিডেন্ট হলে অনেকে দেয় না।
মহাজন কি রাগারাগি করে নাই?
না, কিচ্ছু বলে না, অ্যাক্সিডেন্ট রাস্তা চলে হইতেই পারে। পরে কিছুদিন পরে মালিকটা মারা যায় আর কি।
আচ্ছা,
আমি দেশে থাকি, দেশেতে অনেক কষ্ট করে মানে লঞ্চে আসি, কিন্তু আমি ওই দিনকার ফেরি দিয়া বাসে মাসে মানে মাঝনে দেখতে হইব এরকম একটা। আমার
মাঝন মারা গেল কিভাবে?
মাঝন মারা গেছিল, রোগ ছিল তার।
আচ্ছা,
তো পরে এলাম সকালবেলায় ধরলাম, তারে দেখলাম টেকলাম মুখ টুক দিয়ে এলো, পরে মানি টাডি দেওয়ার পরে আমি আর হ্যাঁ স্যার কি করি নেই
ওই চাকরি আপনি ছেড়ে দিলেন? মহাজনই যখন নাই আর খোঁজ নেবে কে?
খোঁজ নিব।
আচ্ছা, অন্য চাকরিতে জয়েন করলেন?
হ্যাঁ, অন্য চাকরিতে জয়েন করার পরে একটার গাড়ি দুই ড্রাইভার চালাইতাম আর কি, হিরো বড় গাড়ি ছিল,
বড় গাড়ি ছিল।
তো মানে মহাজন নতুন গাড়ি লইছে, তো কিস্তির গাড়ি আর কি, মানে কত হয়েছে যে টাকা আমি কম পাই, কিন্তু আমার গাড়িটা ভালো থাক বা কিস্তির টাকা ওঠো, দুইটা ড্রাইভার চালাইলে রাস্তা তেমন একটা অ্যাক্সিডেন্ট হইব না। দুইটা ড্রাইভার চালাইছি প্রায় এক দেড় বছর মতন, তারপরে স্যার কি ছেড়ে দিছি তার সাথে ঘুরে টেরাইলাম।
আচ্ছা, আর আপনার বাবা ভাই বোন
যোগাযোগ আছিল?
যোগাযোগ ছিল,
সৎ মার লগে তেমন একটা যোগাযোগ ছিল না।
আচ্ছা, উনি কি ভালো ব্যাপার টেবার করতো
না? ও কোনোদিনই মানে কথা বলতো না,
কথা বলতো না,
জিগাইতো না যে ফুলানি কেমন আছে, কি আশা বেশে।
আচ্ছা, বলতে চাই যে ছোট ছোট ছেলে মেয়ে ছিল, জুয়েলের বয়স তখন 8-9 বছর ছিল, তা ওই স্নেহটা দিতে পারলে হয়তো আজকে জুয়েলের এই পরিস্থিতি না হয়ে অন্য কিছু হতে পারত। ফ্যামিলি মেম্বারদের, ফ্যামিলি থেকে যেই আদর স্নেহটা পাওয়ার কথা সেটা না পেলেই কিন্তু ওই সন্তানটার বেড়ে ওঠাটাই বিঘ্ন ঘটে। বেড়ে ওঠে ঠিকই, কিভাবে বেড়ে ওঠে, কিভাবে বেঁচে থাকে, এটাই হচ্ছে প্রশ্নের মুখোমুখি হয়। যাই হোক, প্রসঙ্গে পরে আসছি। জুয়েল তারপরে নতুন চাকরিতে জয়েন করলেন,
তারপর ঢাকাতে এলাম, আমার পরে চাকরি নিলাম। তো গাড়িটা নতুন গাড়ি এনে দিছিল, পরে আমার চাকরি দিল, দেওয়ার পরে হেল্পার লইলাম। তো হেল্পারটা আমার বাড়ির লোকের, মানে কলেজ বন্ধুর মতন আর কি। তো দেশে বন্ধু, ঢাকার তার বন্ধু না, কারণ আমি ওস্তাদ হয় আমার কাছে কাজ শিখতে। তো ওর মায় আমার হাত উঠে দিছে যে বাবা তুমি আমার ফুলাটা দেখে রাখো। তো চিটাং গেল, আবার ওরা চিটাং থাকতো, তো মানে সবকিছু চিনত আর খুব সুবিধা হইতো। ফোটে মোটে গেলে ওর আবার পরিচিত আসিল, গাড়িটা তাড়াতাড়ি খালি করে আনা যেত। তো এরকম কয়েকদিন পরে 1-1.5 বছর গেল, পরে একদিন রাত্রে 12টার দিকে টিপ নিছি রামপুরা টিপি সেন্টারের পিছিতে। তো আমরা 10 গাড়ি ছিলাম, আমার গাড়িটা ছিল 7 নম্বরে সিরিয়ালি। তো লোড করতে হতে 4:30-4:30 মতন বাজে গেছে। তো আমার খেয়াল ছিল যে আমরা আগেটা টার্গেট করতাম যে আজকে যা যদি মাল নামাইতে পারি, দুপুরের আগে যদি আমার গাড়ি খালি হয়ে যায় তখন আমরা আরেকটা ট্রিপ নিয়ে ঢাকা আসতে পারবো, আবার রাইতে ঢাকাতে থাকবো। 4টার দিকে গাড়ি ছাড়ার পরে গাড়িটা নিয়ে যে কুমিলে যায় বাটটা খাইছি, কোনো আজান দেয় না, দিব দিব খাওয়া দাওয়ার পরে আজান দিছে।
আচ্ছা,
দেওয়ার পরে আস্তে আস্তে বসত দিছে, পরে গাড়িটা নিয়ে যাইতেছি। তো আমার গাড়ির স্পিড ছিল 80, আমি মিটার দিকে সারছি, নতুন গাড়ি তো 80 স্পিড, হেল্পারটা ঘুমাইতেছে। তো আমি যাইতেছি সোজা আর একটা গাড়ি সামনেতে আইতেছে।
কোন রাস্তা এটা?
এটা হচ্ছে যে ফেনীতে।
ফেনীতে,
হ্যাঁ। আমি যাইতেছি, ও আইতেছে, আমার গাড়ির স্পিড ছিল 80, মানে ফট করে ওই সামনে গাড়িটা ঘুরে গেল। মানে ঘুরে যাওয়ার পরে মানে আমার এরকম একটা স্পিডে ব্রেক করলেও গাড়ি খারাপ না।
আচ্ছা,
মানে একদম মুখামুখি
মুখোমুখি।
মানে একবার মানে স্টার্টিং নিয়েছি যে হেল্পারের সাইড মারিয়া দিব, চিন্তা করলাম জোর মারিয়া দিলে তো মরিয়া দিব।
আচ্ছা,
এরকম একটা অবস্থা।
মানে আপনি যদি
মানে আমি বাম সাইড কাটলে কিন্তু ওর মারিয়া দিলে আমার সাইডটা সেফে থাকে,
সেফ থাকে, হেল্পার মারা যায়,
মারা যাবে জায়গায় ডেট।
আচ্ছা,
তো মানে একবার নিয়তে নিছি যে মারিয়া দিব, আমার চিন্তা করলাম না আমার একটু গ্যাপ আছে, সন মাঝখান দিয়ে যায় দুজনই বাঁচতে পারবো।
আচ্ছা,
তখন আমি চিন্তা করছি স্টারিংটা এরকম ধরা, একাতে আমি কাঁদে যে আমার সাইডটি মারিয়ে দিছি।
আচ্ছা,
মানে চোখ বন্ধ করে শুধু আলার নাম্বার আমার সাইডটি মারিয়ে দিছি।
মারিয়ে দিছেন?
আমার সাইড
ওই গাড়ির স্পিড কিরকম ছিল?
ওই গাড়ির স্পিড ছিল, আমার গাড়ির স্পিড ছিল 80।
আচ্ছা,
আমার গাড়ির স্পিড ছিল 80, তাহলে ওর 60-70 আছে। ওইটা ট্রাক ছিল, বারমাতে যে গাছগুলা বিশাল বড় ট্রাক, হ্যাঁ ওই ট্রাক ছিল। তো এটা বেশি মানে বেশি ক্ষতি হয়েছে আমার গাড়িটার, কিন্তু ফুল লোড গাড়ি ছিল।
আচ্ছা,
ফুল লোড গাড়ি, তারপরে কিন্তু মানে কোনো দিকে লড়ে নাই, জায়গায় স্মার্ট দাঁড়িয়ে ছিল। মারার লগে মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে, মানে বইটে গেছি আর কি, যেরকম
মানে মারে দিলেন গাড়িটার সাথে
একদম মুখামুখি।
আচ্ছা, ওটাও চলতেছিল, আপনি
আমারটাও চলতেছে, মানে একদম মুখামুখি,
একদম মুখামুখি যেটা বলে,
মানে পুরাই গাড়ি, মনে করেন আমার শু তো নাই, আমার সাইডের শু নাই, আমি যে জায়গায় বইয়ে গাড়ি ছেড়ে দিই মিস্টার এন সিট, ওই সিট ছয় নেই।
দুটো গাড়ি মুখোমুখি এবং দুটোর স্পিডই অনেক বেশি। প্রিয় শ্রোতা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাপারটা কি হতে পারে। হয়তো আমরা রাস্তাঘাটে অনেকেই এরকম দৃশ্য দেখেছি, আবার অনেকেই হয়তো সিনেমায় ফিল্মে দেখেছি, সো সবার নিশ্চয় ধারণা আছে যে একটা ছোট ডিসিশন মেকিং এর ভুল, গাড়ি চালানোর সময় কতটা কনসেন্ট্রেশন দিয়ে গাড়িটা চালাতে হয়, তারপরে যদি একটু এদিক ওদিক হয়ে যায় চিন্তা, তাহলে কিন্তু এই ধরনের বড় বড় ধ্বংসাত্মক ব্যাপার ঘটে যায় জীবনে। কি হতে পারে সব কিছুই আমরা জুয়েলের কাছ থেকেই শুনব, কিন্তু একটু পরে ফিরে এসে এখন ছোট একটা বিরতি আমাদেরকে নিতেই হচ্ছে, আপনারা কেউ কোথাও যাবেন না। আর যাবার আগে ওই ফোন নম্বরটা আপনাদেরকে বলতে চাই, যেখানে ফোন করে আপনি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। নম্বরটি একটু মন দিয়ে শুনবেন, 09-613-892-892। আবারও বলছি, 09-613-892-892। এখানে ফোন করুন, ছোট কিছু নির্দেশনা থাকবে আপনার জন্য, সেই অনুসারে আপনার কথাটা আপনি রেকর্ড করুন এবং তারপরেই আমরা আপনার সাথে যোগাযোগ করব। এছাড়া আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগটা মেনটেন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আবারও বলছি, www.facebook.com/setu.abcradio। পেজটি আর্য সেতু নামে আছে, আপনি পেজটাতে লাইক দিন এবং সেখানে যে কোনো প্রকার প্রশ্ন আপনি আমাকে করতে পারেন, আমি আপনার সাথে যোগাযোগটা নিয়মিত মেনটেন করব। প্রিয় শ্রোতা, আমরা জুয়েলের জীবনের গল্প শুনছি, ভয়ঙ্কর এক জীবনের গল্প। এই গল্পটা শুনে আমি জানি অনেকেই সতর্ক হয়ে যাবেন, যারা পেশাদার এবং অপেশাদার যেই আছেন না কেন, গাড়ি চালান যারা, সবাই সাবধান হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। সো প্লিজ সাথেই থাকবেন, কোথাও যাবেন না। ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। এখানে আমরা জুয়েলের জীবনের গল্প শুনছি এবং কি ভয়াবহ একটা মুহূর্তে আমরা বিরতিটা নিয়েছিলাম, ঠিক সেখান থেকেই আমরা শুরু করব, জুয়েলের মুখ থেকেই শুনব। কিন্তু তার আগে আপনাদেরকে জানাতে চাই আমাদের ফোন নম্বরটা, যেখানে ফোন করে আপনি এখানে এসে আপনার জীবনের গল্পটা লাখো লাখো শ্রোতার সামনে বলতে পারবেন। সো প্লিজ আমাদেরকে ফোন করুন, নম্বরটি হচ্ছে 09-6-1-3-8-9-2-8-9-2। আবারও বলছি 09-6-1-3-8-9-2-8-9-2। আপনি এখানে ফোন করুন, ছোট কিছু নির্দেশনা আপনার জন্য সেখানে রয়েছে, আপনি সেটা ফলো করুন এবং আপনার কলটি রেকর্ড হয়ে যাবে, তারপরে আমরা আপনার সাথে যোগাযোগটা করব। আর ফেসবুকেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমি আপনার সাথে কথা বলবো। ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আবারও বলছি www.facebook.com/setu.abcradio। এই পেজটি আরজে সেতু নামে আছে, সেখানে হাজার হাজার SMS আসে, আমি পার্সোনালি সবার সাথে যোগাযোগ মেনটেন করার চেষ্টা করি এবং আসলেই আমি তা করি। সো প্লিজ আপনি এখানে যে কোনো কোয়ারিতে আমাকে রাখতে পারেন, যে কোনো কিছু আমার কাছে জানতে চাইতে পারেন, ABC রিলেটেড যে কোনো কিছু, এবং হ্যালো 8920 জীবনের গল্পতে এসে গল্প বলার ক্ষেত্রে আমি আপনাকে সাপোর্ট দিব। সো এই পেজটিতে আপনি লাইক দিন, আরজে সেতু নামে আছে পেজটি, এবং আমার সাথে কানেক্টেড থাকুন। এবং প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদেরকে একটা খুবই আনন্দের সংবাদ দিচ্ছি আমি, আর সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং একই সাথে খুবই আনন্দের একটা ব্যাপার, যেটা হচ্ছে যে আপনার জীবন থেকে নেওয়া বাছাইকৃত সেরা গল্পগুলো কিন্তু সাধারণত আমরা এই শো অর্থাৎ হ্যালো 8920 জীবনের গল্পতে প্রচার করি, এবং সেখান থেকে সেরা গল্পগুলো বাছাই করে এ বছরেও বই আকারে বর্ণপ্রকাশ থেকে বের হচ্ছে জীবনের গল্প 4। আর এবারের বইটি আগের বইগুলো চাইতে কিছুটা হলেও অন্যরকম হবে, আমি আপনাকে ইনশিওর করছি এটা। আর বইটি এবছর অমর একুশে বইমেলায় শুরু থেকেই আপনি পাবেন। এর আগেই যদি আপনি প্রি অর্ডার করতে চান বইটি, তাহলে আপনি ফোন করুন এই নম্বরটিতে 01511-522-523। আবারও বলছি নম্বরটি 01511-522-523। এই নম্বরটিতে ফোন করে আপনি আগে থেকে প্রি অর্ডার করে রাখতে পারেন। আর আমরা বিরতিটা নিয়েছিলাম এমন একটা জায়গায়, খুবই ক্রুশিয়াল একটা টাফ মোমেন্ট ছিল সেটা, যে দুটো গাড়ি, দুটোরই স্পিড 80 উপরে এবং দুটো গাড়ি হাইওয়েতে চলছে ফুল স্পিডে, মোটামুটি ফুলই বলতে পারি আমরা, এরকম অবস্থায় দুটো গাড়ি সংঘর্ষ হলে কি হতে পারে, জাস্ট আপনি ভেবে নেন। এবং জুয়েলের কাছ থেকেই আমরা শুনি যে আসলেই কি হয়েছিল ব্যাপারটা। ওকে জুয়েল, তারপরে কি হলো?
তো পরে মানে এরকম হয়ে গেছে, মানে মারার লগে মানে পুরাই হেল্পার, তো একবার চিন্তা করছি হেল্পার মারা দেবো, এরকম ড্রাইভাররা করে না কোনোদিন ডাইন সাইড মারে না, এখনো ডাইন সাইড মারা না, বাম সাইড মারা দেয়, বাম সাইড মারা দেয় অনেক হেল্পার মারা যায়, কেউ বাইকে কোনো বাসে। কিন্তু চিন্তা করলাম যে ওর মারা দিবো, ওর মা তো আমার কয়ে দিছে যে বাবা তুমি ওর একটু দেখে রাখো, আর আমার বাড়ির লগে
এই কথাটা তখন মাথায় আছে।
হ্যাঁ, মাথায়
কেমন জানি কয়েক সেকেন্ড সময় পাইছেন আপনি ডিসিশন নেওয়ার,
হয়তো মানে 3-4 সেকেন্ড
এরকম,
মানে আমার তো পাওয়ার স্টিয়ারিং, আর আমি ইচ্ছা করলি
দিতে পারতেন, মানে ওই সাইডটা মাইরা।
চিন্তা করলাম
সাইডটা যখন মারলেন তখন আপনার কি পরিস্থিতি হইল?
মানে মারার লগে দেখলাম মানে যে এরকম মানে কি হয়ে গেল, মানে এরকম মানে ধাপ, মানে বোম এত জোরে বাস্ট হয় না।
আচ্ছা,
বোম আমি আসতে লাগি দিনে যত জোরে বাস্ট হয়, আমার গাড়িটা যেরকম একটা শব্দ হয়েছে মারার লগে, তো মনে করো আমার তো শু একদম পিছের যে কন্টিয়ার থাকে ও কন্টিয়ার তারা কি ব্যাক হয়ে গেছে, বাম্পার তো আগেই, তারপরে শু, তারপরে কন্টিয়ার, এর ভিতরে আমরা।
আচ্ছা,
মানে এরকম একটা ফেরত গেছি গিয়া, আমি তার বইটা গেছি গিয়া হেল্পার পড়ে গেছে নিচে বাড়ির লগে, পরে যায় হালকা পালকা কারছে, আর আমি তো কইতে পারি না, মানে চোখে দেখতে পারি কিন্তু মুখ দিয়ে কইতে পারি না, পুরো রাস্তা জাম হয়ে গেল, গা রক্ত মক্ত, মানে পুরাই একদম নিচে দিয়া রক্ত পড়তেছে, মানে পুরাই ভিজে গেছে ওই জায়গাটা।
আচ্ছা,
রক্ত পুরা, তো পরে আমি মানে কইতে পারি না, জানি মানে কি হয়ে গেল, মানুষে যাই যেরকম পারতেছে সে সেরকম করতেছে, টানতে আছে এমনি বাইর করতেছে, তার লোক মরে যাইতেছে, সবাইকে মরে যাইতেছে, ওনার জেতা আছে এরকম বলতেছে মানুষে, এরকম হয়ে গেছে যে মরার মতন আর কি, রক্ত পড়তেছে, পুলিশ টানতেছে, পাবলিক টানতেছে, বিভিন্ন ড্রাইভাররা টানতেছে, কে কইতেছে যে আমি চিনি ওই স্টানের গাড়ি, বেশিরভাগ ওই রোডে আমার স্টানের গাড়ি বেশি চলে, সব লোকই মানে আমার ভাই করার লোক মানে চেষ্টা আছে।
আচ্ছা, মানে আপনি মানে
মানে একদম মানে লোহার
দলামস হয়ে যাওয়ার কথা তো আপনার?
দলামস হয়ে তো একদম ফেসে গেছি লোহার ভিতরে।
আপনি লোহার ভিতরে ফেসে?
হ্যাঁ, ফেসানো আছে।
আচ্ছা,
মানে এরকম চাপ খায়া লোহার আমি এক,
লোহার আপনি এক হয়ে
মানে ফেসে রয়েছে আর কি।
মানে সেখান থেকে বাইচে আসেন, তারপরে মানে পেঁচাই গেলেন আপনি, জলামশা হয়ে গেলেন,
তারপরে ওই যে গ্যাস কাটার আছে না,
হ্যাঁ,
এগুলা দিয়া মানে গ্যাস কাটার দোকান ছিল মানে দূরে, যাই হোক কানাইছে, আমি দূর করতে পারি না
কিভাবে। জ্ঞান ছিল
না? না, জ্ঞান ছিল তো কত বোধ, আমি মানে বুঝতে পারি চোখ দিয়ে, মানে চোখে দেখতে পাই কিন্তু মুখ দিয়ে বলবো এরকম আমি শব্দ
নেই, পরিস্থিতি নেই। মানে যে পরিমাণ আতঙ্ক ব্রেইন ওই সময় কি করে, ব্রেইন আসলে লস হয়ে যায়, ব্রেইন এক্সেসিভ তার ক্ষমতার বাইরে দেখে ফেলে, সেই ব্যাপারটা আপনার সাথে ঘটেছিল, শকড যাকে বলে ইনস্ট্যান্ট।
পরে মানে আমি যে বলবো যে আমার এমনি বাড়ি করেন বা এমনি বাড়ি করেন বা ব্যথা পাইতেছি,
কিচ্ছু বলার নাই,
কিচ্ছু মানে বহুত চেষ্টা করছি আমি, যে চেষ্টা যে একটু কথা বলার জন্য যে তো অনেক জোরে কথা বলি, একটু কথা মানে বলার জন্য যে কত চেষ্টা করছি, মানে কি কম আর একদম। মানে পরে কাটা গুটা বাড়ি করছে, এক মেয়েটিকে অ্যাম্বুলেন্স আলারে কইতেছে যে তুমি ওনে নিয়ে যাও, অ্যাম্বুলেন্স আলার না কইছে দাঁড়া করে থাপর মারছে দারোগায়, তিনি মিনিট মরে যাইতেছে। যাই হোক, ওই টাইমে আমার মানি ব্যাগ, লাইসেন্স, ভোটারআইডি কার্ড, স্ট্যান্ডার্ড কার্ড, রাস্তায় চলতে আর কি যা লাগে ছিল। পরে ওই দায় মানি ব্যাগটা পাইছে দারোগায়, মোবাইল আর পাই নাই। দারোগা পাওয়ার পরে আমার অনেক মেডিকেলে লয়ে গেছিল, পরে অনেক মেডিকেলে নিয়েছে, কইছে ডেট
বসেছে নাই
নাই। তো আমি কইতেছি আল্লাহ, আমি তো যেতাম আমার
আপনার কি নড়াচড়া নাই?
কোন নড়াচড়া নাই, মানে চোখ দিয়ে সাহায্য চিত রয়েছি।
আচ্ছা,
হাত ধরে কয় ডেট, তা আমি কইতেছি আল্লাহ আমি যেতাম আমার কয় ডেট, মানে আমি আরো দুর্বল হয়ে গেছি। ডেট কইছে ঢাকা নিয়ে মারি দিয়ে দিবো, উসু মুসু করে এরকম
একটা, অথবা এমন হইতে পারে যে ডেট কইছে মরেও যাবে পরে, যার আশা নাই লাগে
এরকম। আমি মানে অন মানে আরো দুর্বল হয়ে গেছি, লয়ে গেছে মেডিকেল। ডাক্তার কি দেখলো বুঝলাম না, হেনতে আবার পাড়িয়ে দিছে ঢাকা মেডিকেলে। তো যে সময় হেনতে পাড়ে দেয়, উসুম চিন্তা করলাম তো আসলে মনে আমার মারি দিয়ে দিবো, এনে কি কিছু তার শুনি না, কাপড় ছোপড় রক্ত মক্ত ভরা ছিল, তো মানে একদম মানে পুরাই রক্ত লাল হয়ে গেছে, দাদা শরীরে রক্ত নাই মানে সব রক্ত মানে ফেরাই পড়ে গেছে,
কাইটা কুটে মানে তো একাকার অবস্থা না।
ঢাকা মেডিকেল নিছে, দুই দিন তিন দিন পরে মানে মোটামুটি একটু লোকজন মানে চিনি। ওই টাইমে স্টানের কামাল করে একটা লোক আমার দেখতে গেছে আর কামাল ভাই, তো হেজে আমার 500 টাকা দিয়েছিল দেখা, আমি কথা কইতে পারি না কিন্তু আমার হেজে দেখতেছে, আমি আর মুঙ্গি বুঝছি আর কি, মানে মুখ কোনো কথা বলতে পারি না, হেজে আমার দেখতেছে এটা আমি বুঝছি,
এটা বুঝছেন যে মানুষটা আসছে চিনি তার,
হ্যাঁ আমার দেখতেছে আর কেউ যায়নি।
আচ্ছা, তাহলে হসপিটালে নিল, ওই যে ওইখান থেকে দারোগা সাহেব অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিল, হসপিটালে আসছেন, হসপিটালে অ্যাডমিট করলো কে, মানে ভর্তি করে লোকে, তারপর
ভর্তি করলো যে আমার হেল্পার ছিল,
হেল্পারটা ছিল না,
হ্যাঁ আমার, তারপরে আমার বড় ভাই ছিল।
ও, তখন আপনি বিবাহিত?
হ্যাঁ, পরে তো হেটাকা দিল, ওদিনকার মেডিকেলে রাখলো না, ওই সাবার সিআরবি তে আমার ট্রান্সফার করে দিল, কথা কিন্তু অন বলতে পারি না, ট্রান্সফার করে দেওয়ার পরে পরে তাই মনে মনে ভাবতেছি মানে এনতে ঢাকা মেডিকেল যেরকম ওই সাবার সিআরবি তে বাড়ছে দুইটা মানে আরো বারো মেডিকেল এরকম একটা অবস্থা। তো এই না, আমি আবার যে কোয়ার্টারে ভাড়া থাকতাম, ওই কোয়ার্টারে নার্স শিখছে আর কি, বাটমে আর কি করে, পরে হ্যাঁ করলো যাচ্ছে ওই জায়গায় যাইলে সমস্যা নেই, আমার পরিচিত লোক আছে বা আমিও যাবো, নাইট বাই করে নাম। আর ওই জায়গায় মনে করেন অনেকদিন আগে সিরিয়াল দিতে হয়, সিট পাওয়া যায় না, ওই জায়গায় যাওয়া পরে বাইরে একটা রুম নিছি 3,000 টাকা ভাড়া, রুম নিয়ে থাকতে থাকতে সিট পাই না, হেও চেষ্টা করতেছে, এরকম করতে তো আমার পিছিয়ে একটা গা হয়ে গেছে, যে জায়গায় এফেক্ট হয়েছে আমার আছে, হাঁটতে পারি না যে জায়গায়,
আচ্ছা
মানে পুরা আমি তো কইতে পারি না, অপোস
ফেরে শরীর তো অবশ কোথায় কি হয়েছে এগুলো কিছু বোঝা যাচ্ছে না,
বুঝি না। তো পরে ধরে আর ধরে ইয়া করে পুরো একটা ঘর মতন হয়ে গেছে, আমি তো আর বুঝি না যে ঘা হয়ে গেছে, অপোস না আমি বুঝবো কিভাবে, কথাও বলতে পারি না ওই জায়গায়। আমার আমি তো পায়খানা বের সাথে যাইতে পারতাম না, তো ওই মেডিকেলের মহিলারা ছিল, ওরাই নিয়ে পরিষ্কার মুছিয়ে করতো খুব মানে কেয়ারফুল, কতক্ষণ পরে পরে চেক করতো, পুরো এই ফেরাই ঘা হয়ে গেছে, ঘা হওয়ার পরে তো এটা অপারেশন করা লাগবে। মেয়ের ভিতরে আমার বললো একটু সমস্যা হয়েছিল, বউ মনে করেন তেমন একটা কেয়ারফুল
করছেন, কবে একটু পিছনের ঘটনায় যাই, যেখানে আছেন সেখান থেকে পিছনে ফেরা উচিত না, বিয়ে করছেন কবে?
বিয়ে করছিলাম ওই যে আমার মালিক মারা যাওয়ার পরে,
মালিক মারা যাওয়ার পরে প্রেমের বিয়ে ছিল,
হ্যাঁ প্রেমের বিয়ে ছিল। যাই হোক, বউ লোকে জামাল হওয়ার পরে বউ আয়া পড়ছে মেডিকেল আমার থিয়া, আর কেউ নেই, এর ভিতরে আমার আব্বা আছে, আব্বা অ্যাক্সিডেন্টের পরে শুধু আমার আব্বাই আছে, তো আম্মু আর আসে নাই।
আচ্ছা,
তো পরে আব্বু আয়া পড়ছে, তো কয়েকদিন পরে আমার অপারেশন আর কি, যেদিনকে আমার অপারেশন ইয়ার ভিতরে ঢুকাইব কেউই নেই, শুধু আমি একা।
আচ্ছা
ঠিক আছে, ডাক্তার জিজ্ঞেস আমার কেউ নাই, আমি বলছি যে আমার কেউ নাই,
পরে
কেউ নাই, আমি নাই অন্যক্ষণ ধরে বই রয়েছি, কেউ
বউ আসে নাই,
কেউ যায় না,
বউ আসে নাই কেন,
না বউ আয়া পড়ছে রাগ করে আমার লাগে,
ওইখানে আবার ওই সময় বোধ গ্যাঞ্জাম করছে,
হ্যাঁ ওই জায়গা তো রাগ হয়ে পড়ছে। পরে আমি কান্দা কান্দা পরে আমি মহিলারা ডাক্তার কইতেছে আচ্ছা ঠিক আছে আপনাকে মনে হয় আমরা আছি সমস্যা নেই আপনি কোনো ইয়া করেন না আমরা এই দেখবো আমরা। পরে আমার ভিতরে নিয়ে যায় অপারেশনের রুমে নিয়ে যায় নিয়ে একটা ইঞ্জেকশন দিলে আমি অজ্ঞান হয়ে যাই একদম কাজ করতে করতে প্রায় 12টার মতন বাজে যায়। তো এই অপারেশনের পরে তো কিছু খয়লে বমি করে তো আমার ইয়ে ক্ষয় ছিল পরে বমি করতে করতে আমার মানে পুরাই অবস্থা মানে তো মানে উপরে কোনোদিকে লড়ছর নাই এরকম একটা অবস্থায় কিন্তু পাওটা তো মনে হচ্ছে একটু লাগাতে পারি আগে তাও পারতাম না। তো পরে বমি টমি করছে একটা মহিলা ছিল আমার আমার লগে আরেকটা বেড ছিল ওই মহিলায় মানে খুব আমার ইয়া করছে সারা এটি মহিলা ইয়া করছে ঘুমিয়ে গেছি সকালবেলা পরিষ্কার টুকরা করছে মাথায় পানি টানি দিয়ে দিছে। তো বউ তো রাগ হয়ে পড়ছে কেউ আর জানা দুই তিন দিন পরে আবার বউ গেছে যাওয়ার পরে আমার আবার ফলার ছিল হেসম বয়স ছিল 7 মাসের ছেলের বয়স তো বা কইতেছে যে বাচ্চা দেখতে আসি নরা যা কই দিয়ে আমার বিশ্বাস করতে হবে কিছু করার নেই মানে আমি তো আর সুস্থ না। যাই হোক দুই দিন পরে গেল যার পরে আমি গেলাম আমার অপারেশন ছিল তোমরা কেউ ছিল না মরিয়া গেল তো আর হিসাবে থাকতো ডাইরেক্ট কইতেছি আমার এত লোক অন কেউ নাই আমার যাই হোক মানে একলা একলাই কানতেছি বেটে শুয়া
ফ্যামিলি স্ত্রী আবার দেখতে আসে না মানে এটা ঠিক বুঝলাম না স্ত্রী গ্যাঞ্জাম কেন করলো আগে কি ফ্যামিলিতে অশান্তি ছিল নাকি আপনার সাথে?
না অশান্তি ছিল না অনেকে তো 4-5 মাস হয়ে গেছে তো অনেকেই কইতেছে যে
4-5 মাস হয়েছে মানে কিসের 4-5 মাস
মানে অ্যাক্সিডেন্টের ইয়ে আর কি কোনোদিন ফোন দিয়ে জিজ্ঞাও না আসেও না আপন মা হইলে এরা জীবনও পারতো না। তো একদিন ফোনে কথা কইতেছিল যে যে আমার দেখতে না তার লগে তোমার কথা কর দোক্তার আমি আর কথাও বলিনি অপারেশন ওয়ার্স করার পরে নিচ্ছে নেওয়ার পরে তখন আমি ডাক্তারে জিজ্ঞেছি যে আমি আর হাঁটতে পারবো না এরকম একটা অবস্থা পাউডার
তখন কি সুস্থ হন নাই মানে
পাউডার না না পাউডার লাগাইতে পারতেছি না আমার তো নিজের তো খারাপ লাগতেছে আমার বউ কইতেছে যে তুমি তো আর হাঁটতে পারবো না সেই আমি আরো মানে মরার তো আরো মরা হয়ে যেতেছি এরকম একটা অবস্থা টেনশন ঢুকে গেছে তখন বউ দিই মানে তেরকম টেন প্যাট না কথা কইলে শোনে না মেডিকেল থিয়ার দিয়ে আমার আয় পড়তো
মানে ওই যে বললেন 4-5 মাস হয়ে গেছে অসুস্থতার অনেকে অনেক কিছু বলছে কি বলতো বউর কাছে কি বলতো মানুষ
বউ কাছে বলতো যে অনেক অবস্থা একসাথে তুমি অন্য ব্যবস্থা
আচ্ছা মানে কান পড়া যেটাকে বলে। তো যাই হোক এরকম কান পড়া এই সমাজের একটা খুব বহুল ব্যবহৃত এবং আলোচিত একটি বিষয়। তো আমার মনে হয় যারা এগুলো চর্চা করে থাকি যারা এগুলো চর্চা করেন তারা এগুলো থেকে দূরে থাকেন যার সংসার তারাই মেনটেন করতে দেন যার ম্যাটার তারে মেনটেন করতে দেন যদি আপনি পারেন কোন সাপোর্ট করেন হিউম্যানিটি থেকে আপনার মানবিক কোন উদ্রেক যদি হয় যে ওরা আমি এই সময়ে এই সাপোর্টটা করি তো করবো নাহলে মানে এরকম সর্বনাশ করার কোন ট্রাই করেন না সরি টু সে এগুলো প্রচুর ঘটে এবং যারা শুনছেন তারাও বোধ হয় অনেকের মধ্যে এরকম শিকার আছেন যাই হোক জুয়েলও এর মধ্যে এরকম একটা শিকার যে সে হসপিটালে পড়ে আছে কঠিন অসুস্থ ওর বাচ্চা আছে 7 মাসের ওর বউরে বলা হচ্ছে যে ও আর হাঁটতে পারবে না তুমি চলে যাও এগুলো কেন ভাই উত্তর পাইলে আমাকে জানান বিভিন্ন রকম ওয়ে আছে টেলিফোন নাম্বার আছে 0961389892 এখানে আপনার জীবনের গল্পটা আপনি শেয়ার করবেন ওখানে জানান। এছাড়া আর যে সেতু একটা পেজ আছে ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio এটা আর যে সেতু নামে আছে সেখানে লিখুন। যাই হোক একটু বলে ফেললাম বেশি জুয়েল তারপরে
এরকম মনে করেন আমার মেডিকেলে দুদিন তিন দিন 10 দিন পরে যাইতো না গেলে তো নাই চিন্তা করলাম যে একটা লোক থাকলে আমার লোক ভালো হয় থাকতে মারতে পারি না হুলসারে চলাফেরা করি মানে গাওডা শুকানোর পরে গাওডা শুকাইতে 5 মাস লাগছে ছিলাম তো গাওডা শুকানোর পরে আমার একটা হুলসার দিল
ততদিনে কি ডিসিশন হয়ে গেছে যারা হাঁটতে পারবেন না আপনি
না মানে ডাক্তার বলতেছে যে আস্তে আস্তে ঠিক হইব এরকম একটা ডিসিশনে রাখছে আর কি আমরা চেষ্টা করতেছি আর ডেলি এক্সারসাইজ করে
আচ্ছা ওইখানে তো এক্সারসাইজ করানো হয় আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিক শক্তি হারাচ্ছে জুয়েল কারণ ওর বউকে রেখে রেখে চলে যাচ্ছে একটা প্রিয় মানুষ কাছের মানুষের কিন্তু থাকা দরকার
বেশি এক্সারসাইজ মেনে হইতেছি ওই জায়গায় দেখছি এরকম আমাদের অনেকের বউ যাইতে গা এটা জেনিয়েন
আচ্ছা
2-3 বছর 1 বছর ওই জায়গায় তো 6 মাসের বেশি রাখে না রোগী তো দেখতাম যে অনেকের বউ গেছে গা শুনতাম আছে না মেডিকেল এরকম
আরো মনটা ভেঙে যেত
হ্যাঁ আরো মনটা ভেঙে যেত যে আমার কি এরকম হয়ে হাঁটতে পারতেছি না।
আচ্ছা তারপরে হুইল চেয়ার দিল আপনাকে
তারপর একটা হুইল চেয়ার দিল এই চলাফেরা হুইল চেয়ার দিয়া করতেছি পাও লড়াইতে মারাইতে পারি না মানে এরকম একটা অবস্থায় বুঝতেও পারতাম না যে আমার এদিক দিয়ে আছে না নয়
প্যারালাইজড যাকে বলে আর কি
তার সাথে এখনো বুঝতাম না তো দু এক সময় হুইল চেয়ারে বয়ে হয়ে যেত তো মেডিকেল আর হেরা পরিষে করতো, আর হেরা যদি আইতে দেরি হইতো তাহলে দু এক সময় দেখা গেছে এরা টাইম ডিউটি করে, টাইমের ভিতরে আয়া শেষ করে, আর নাহলে ভিজাই আমরা বয়ে থাকতে হবে, কিছু করেন আমরা লোক থাকলে করবো আর নাহলে করবো না, নাহলে আপনার এরকমই বয়ে থাকতে হবে। তো বললো কি একদিন আমি চিলাচিলি করলাম যে তুমি যদি থাও আমার কোন সময় তো আমি যাই না, তুমি দেখলে তো শেষ করতে পারতা, তো এরকম করতে করতে একদিন আরেকদিন ঠিয়া গেছে, ঠিক আছে তো আমি কিছু আচ্ছা ঠিক আছে তুমি যাইলে ওকে যাও গা, এরকম আমি একটু রাগ হয়ে করার পরে যে তুমি তোমার যদি মন চায় তাহলে তুমি যাও গা।
সেটাই, এখানে তারও একটা ব্যাপার আছে যে একটু আগে আমি বললাম যে অনেকে অনেক কিছু বলে মানুষের বিপদে, স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরায়, কিন্তু এখানে কিন্তু পার্টিকুলার প্রত্যেকেরই কিন্তু বোঝার জায়গা আছে, আপনি তো ম্যাচিউর নালে বিয়ে করলেন কেন, জুয়েল আপনার বউ তো ম্যাচিউর, আপনার বউরে বিয়ে নালে বিয়ে তো করতো না, একটা বসন্তানও আছে, তা নিজেদের জায়গা থেকেও জাজ করা উচিত যে আমার স্বামী বা আমার ওয়াইফ, তার মেইনটেনেন্সটা আমারই করতে হবে, তার যত্নটা আমারই করতে হবে, মানুষের কথা ইম্পর্টেন্ট না,
তারপরে
বুদ্ধিটাই হচ্ছে জরুরি। হ্যাঁ,
তারপরে যাই হোক মেডিকেলতে প্রায় এক বছর হয়ে গেছে,
এক বছর ছিল এখানে, এক বছরে হাঁটা চলা আর করতে পারেন
না, তেমনি ধরা ধরা অনেক দুই তিন দিন হাড়াই ছিল, ধরা ধরা ফাইভ ছিল, ধরা ধরা মানে পারি না ধরা, বহু চেষ্টা করছে আর কি, মানে এটা লাশ মানে আমার বুঝিয়ে দিল আর কি।
আচ্ছা,
ওরা তো সরাসরি বলে না যে মনটা খারাপ হয়ে যাবে, আমরা হাঁটতে পারবেন না,
যে হাট ধরে হাঁটাচ্ছে এটাই ফাইনাল।
হ্যাঁ,
ওকে, জুয়েলের অবস্থা কিন্তু এখনো এরকমই, আমরা এখন একটা বিরতিতে যাব প্রিয় শ্রোতা, জুয়েল এখনো একটু আগে হাত ধরে নিয়ে ওকে আমি বসাইছি, এবং ওর দোকানের নামটা প্রতিবন্ধী জুয়েল স্টোর,
টি স্টোর, প্রতিবন্ধী জুয়েল টি স্টোর,
প্রতিবন্ধী জুয়েল টি স্টোর, এটা অনেকেই হয়তো দেখছেন তেজগাঁও এলাকায় এই দোকানটা জুয়েলের। এই দোকানটা কিভাবে করলো, দোকানটা কিন্তু সহজে করতে পারে না, কারণ জীবিকা নির্বাহের জন্য তো একটা অবলম্বন লাগবে, ওর গাড়ি চালাইতে পারবে না, যে কাজটা শিখেছিল সেটা তখন আর ওকে দিয়ে সম্ভব না, কারণ এখনো ও হুইল চেয়ার নিয়ে এখানে আসছে, আমরা ধরে স্টুডিওতে এসেও এখন কথা বলছে, আর একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স কত জুয়েল এখন,
আট বছর,
আট বছর, মানে এই ঘটনার সাত বছর আগের, ও অ্যাক্সিডেন্ট করছে, সাত বছরে ও সুস্থ হয়নি, তার মানে উপরওয়ালা চাইলে আস্তে আস্তে হয়তো একটু ইম্প্রুভ করছে বোধ হয়, হয়তো একটা সময় সুস্থ হবে, কিন্তু ওর আর সেই সম্ভাবনার দিকে তাকিয়ে থাকলে তো হবে না, ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, এদেরকে মেনটেন করতে হবে। সো ও এখন ওই দোকানটা করছে, দোকানটা করতে, দোকানটা করা এক প্রকার যুদ্ধ ছিল, কিভাবে হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে ফিরে আসছি একটু পরে, আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে নিয়ে আসছে এই সমস্ত ঘটনা, জুয়েলের জীবনের গল্প আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM এ, আর যে সেতু আছে, ছোট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, কোথাও যাবেন না।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আর যে সেতু আমি, এবং আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 FM, এবং একটা জীবনের গল্প চলছে এখানে, জুয়েলের জীবনের গল্প আপনারা শুনছেন। আমরা যেখানে বিরতি নিয়েছিলাম সেখানটায় ছিল এরকম যে জুয়েল একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট করল, সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ, ট্রাক, দুটো ট্রাক, দুটোর স্পিডই নিয়ার অ্যাবাউট 80 কিলোমিটার গতিবেগে চলছিল দুটো ট্রাক, সেরকম দুটো ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে যা ঘটতে পারে, জীবনে চলে যাওয়ার কথা, সেখানে সৃষ্টিকর্তার রহমতে জুয়েল বেঁচে আছে, জুয়েলের সাথে যে ছিল হেল্পারটা ছিল সে বেঁচে আছে, কিন্তু এর ফল গিয়ে দাঁড়িয়েছে যে জুয়েল আর হাঁটতে পারছে না, হাঁটা চলার শক্তি ওর আর নেই, ওর কোমরের নিচের অংশ থেকে ও আর কিছু উপলব্ধি করতে পারে না, কিছু আছে এখানে কিছু নাই, এবং তারপরে জীবন কিন্তু কাউকে ছাড়ে না, জীবনে বেঁচে থাকতেই হয়, মানে যদি বেঁচে থাকতে তুমি চাও, না খেয়ে মরে গেলা সেটা অন্য জিনিস, কিন্তু বেঁচে থাকতে চাইলে কাজ করতে হবে, কারণ এই পৃথিবীতে এরকমই, বাবা মা ছাড়া আর কেউ কারোর জন্য না, মানে আমি ঠিক অন্যভাবে বলতে চেয়েছি বিষয়টা, যে প্রত্যেকেরটা প্রত্যেকের জোগাড় করে নিতে হয়, এটা পৃথিবীর কঠিন বাস্তবতা, এরকম কঠিন অসুস্থতার মধ্যেও, অক্ষমতার মধ্যে থেকেও জুয়েলকে তার ফ্যামিলি, তার একটা বাচ্চা আছে আট বছর বয়স এখন, এবং তার স্ত্রী আছে, তাদেরকে নিয়ে সে সার্ভাইভ করছে এই শহরে, এই ঢাকা শহরে, এবং তার একটা দোকান আছে, সেই দোকানের কিভাবে কি করলো এখন জুয়েলের কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে প্রিয় শ্রোতাদেরকে বলছি, যারা শুনছেন আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আপনার জীবনের গল্পটা আমাদের এখানে এসে বলার জন্য, ফোন করুন আপনি, আমি আপনাকে বলছি যে আপনি ফোন করুন, কারণ প্রত্যেক জীবনেরই এক একটা গল্প থাকে, সেই গল্পটা উঠে আসুক এই অনুষ্ঠানে, সেটা আমরা চাই, এবং লাখো লাখো শ্রোতার জীবনে আপনার গল্পটা একটা একটা শিক্ষা হয়ে থাকুক, আপনার গল্পটা শুনুক সবাই, কারণ যে গল্পগুলো আমরা প্রচার করি তার কোনো না কোনো উদ্দেশ্য থাকে, ঠিক যেমন আজকেও রয়েছে। ফোন নম্বরটি হচ্ছে 09613892892, এবং ফেসবুকেও আপনি কানেক্টেড থাকতে পারেন আমার সাথে, ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio এই পেজটা আরজে সেতু নামে আছে। প্লিজ আপনি সেটাতে লাইক দিন এবং কানেক্টেড থাকুন আমার সাথে। ওকে জুয়েল, আপনি ফাইনালি জানতে পারলেন যে আর হাঁটাচলা করা
না, হাঁটাচলা করা যাবে
না, আপনি হুইল চেয়ারে বসে জীবন পার করছেন। ওকে, তারপরে আপনি ওখান থেকে বেরোলেন কতদিন পরে?
প্রায় এক বছর পরে বেরিয়েছি।
এক বছর পরে বেরিয়েছেন? ওকে,
এক বছর পরে বাইরের পরে বাসায় বললাম।
আচ্ছা, এতদিন তো কোনো ইনকাম নাই, তো আপনার যে বউ রয়েছে আপনার ছেলেটাকে নিয়ে ওদের খরচ করতে আসছে?
আমি আগে গাড়ি চালাতাম না, সব টাকা জমা ছিল,
জমা ছিল,
ওই জায়গায় ঘর ভাড়া দেওয়া লাগছে।
আচ্ছা,
মেডিকেলে কিছু খরচ ছিল আর ওই জায়গায় আমার খালা, যে খালা নিয়ে ভর্তি করছে, ওই খালাতে কইছে যে আর কেউ নাই, মানে ওই হিসাবে ওয়ারিশ ভর্তি করে দিয়েছে আর কি।
আচ্ছা,
খালায় বলছে আর কি যদি খালার টেয়ে লাগে, মানে যাই হোক, 70,000 টাকা বিল হয়েছে, পরে 40,000 টাকা দিয়েছি, 30,000 টাকা মাফ করছে আর কি, নাই করতে দেবো। যাই হোক, আইসি বাড়িতে ঢাকাতে তো 2-3 মাস হয়ে গেল, গা কাজকাম নাই, ঘর ভাড়া তো দিতে,
জমানো টাকাও তো শেষ হয়ে
গেছে। পরে এরকম একটা ফরজা নিয়ে পরে তামগা এলাকার মনির মামার কতেছি, মামা আমার একটা যে কোনো একটা ব্যবস্থা করে দেন, দোকান মোকান করে দেন, আমি দোকান জায়গা দেয় দেন, আমি করে নিই।
কারে বলতেছেন?
মানে আমলিক করতো আর কি,
মানে আপনি রাজনীতির সাথে যুক্ত জড়িত ছিলেন, ওখানকার উদ্যোক্তাদেরকে বললেন আর কি।
পরে আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। পরে কয়েকদিন পরে একটা জায়গা দেখাইলো, পরে সভাপতি নিচে সেক্রেটারি নিচে, সেক্রেটারি কয় কেন উড়ান যাবো না, সমস্যা আছে, কেন উড়ান যাবো না, কয় রাস্তা ক্লিয়ার করতেছে, এই জায়গা উড়াইতে দিব না। আসলে কিন্তু সব এটা জানি না, মানে তার নাম বেচছে আর কি, আসলেই জানে না। যাই হোক, পরে আমি চিন্তা করলাম যে আমি প্রতিমন্ত্রী, আমার লোক না করলো এটা, পুলিশের চলাফেরা করি। তারপরে সভাপতি আয় আমার বাসটা কিনে আনছে, সবকিছু কিনে আনছে, কিন্তু পরে সভাপতি আয় আচ্ছা ঠিক আছে, কে না খুঁজে চল আমি উঠে দিব। পরে হে লইয়া যায় বাসটা, সে নিজে গাড়ে, কোনো মেস্তুরিও নাই, ঠিক আছে, নিজে গাড়ে সভাপতি, বাসটা মানুষের টেকা টুকা দিয়ে কিনে আনছে, টিন টুন দিয়া, ব্যাটার দিয়া, প্রায় 1-2 বছর ধরে করতেছি দোকান।
আচ্ছা, মানে দোকান মোটামুটি একটা দিচ্ছেন বাসটা দিয়া, তাই তো?
করতেছি।
আচ্ছা,
করার পর অনেক মানে ডিস্টার্ব ডিস্টার্ব আইতেছে। পরে ওই যে ঘর উড়েতে দেয় না, ঠিক আছে, তো সে বলতেছে মানে কোনো ঝামেলাইলি আমাদের আই, মানে টেকা টুকা দেওয়া লাগবো পুলিশ রয়েছে। আসলে কিন্তু পুলিশ আমাদের টাকা চায় না, মানে হ্যাঁ এটাই হ্যাঁ খাইবো, এটাই আসল কথা। তো একবার মানে এরকম দোকান দিয়ে মানে খুব কষ্ট অবস্থা, বেচা কিনা তেমনটা হয় না, সংসার চালানটা খুব মানে টাপ ব্যাপার। তো আমি দোকানে ছিলাম না, আমার ষোলো ভাই দোকানে 1,000 টাকা নিল, তো নতুন ওসি স্যার আইসে টেকা চাইছে সব দোকান। আসলে এটা মিশা কথা, একদম ফালতু একটা কথা। যাই হোক, টাকা নিছে,
টাকাটা নিল,
ওই যে ওসি স্যারটা দিতে দেব,
টাকা উঠাইতে আসছিল কে,
ওই যে কাশেম করে নাম।
আচ্ছা, উনি টাকা টাকা এগুলো তোলে মনে হয় নাকি, ওনার কাজটা কি, ওনার পরিচিত কিভাবে আপনার?
পরিচিত, আমার একই এলাকায় থাকি।
আচ্ছা,
মানে হেলকে চলাফেরা বেশি ছিল আর কি, দেশে ভালো ছিলাম।
আচ্ছা,
হেলকে বেশিরভাগ চলাফেরাটা হেলকে ছিল। যাই হোক, পরে সরবাইতে টাকা নিছে, আমার জিনিসটা খুব খারাপ লাগছে, যে পুলিশ আমাদের কোনো সময় খায় না, হে টাকা নিল বলে এই দোকান আমি তো দেয় যে এই ব্যবস্থা থাকলে আর নিবো না, কেউ টাকা আসলেই নেয় না, পুলিশ কোনো সময় আসে না। পরে আমি আর কথা টাকা নিছে, পরে একদিন ওই যে আমার কারেন্টের তার আছে ওই জায়গায়, তো আমার কারেন্ট তার তো মিটার নামানো না, এমনি ঝুলানো মিটার নেই, তো পরে কারেন্টওয়ালা কোনো সময় এক গ্লাস পানি খেলো আমার দোকানে 1 টাকা দিয়ে দিত।
আচ্ছা,
কোনোদিন আমার লাইন কাটতো না, প্রতিবন্ধী সেটা কইতে আছে করে খাও। পরে একদিন কয় কারেন্টওয়ালা ঠিক আছে সে ফেরত দিল, তবে আমি আমার কারেন্টওয়ালা করে জিজ্ঞেসি, ভাই আমি কিন্তু 1,000 টাকা দিছি, কেন দিলেন আপনি? কই যে কইছি দিতে বললা, আপনি এটা কেন, আমরা কিন্তু কোনোদিন আপনার দোকানে যা কইছি যে আমার টাকা দেন, তো আমার কেউ চাইছে, আমি কই না। পরে কারেন্টের এক বড় অফিসার ছিল একদিন এলাকায় দেখতে, বছর না কয়েক একবার আসে, মানে বড় অফিসার দেখতে লাইনগুলা কিরকম কি আসা বিষয়ে। তো পরে কইছে যে অনলাইনটা এরকমই থাকবো, অনলাইনটা তুমি আরো ধারেন না, তো লাইনটা অনেক দূরে আমার লাইনটা। পরে কইছে না স্যার ওই জায়গায় থাক, আমরা কেউ কার না কাটতে হয়েছে, সেই সঙ্গে অনেক দোকান ছিল তো অনেকগুলা লাইন, মানে গেলি কইতে প্রতিবন্ধী লাইন, আমার কিন্তু লাইনে একটা, অনেকগুলো লাইন ওই জায়গায় ঝুলানো বসে দিয়ে
সবাই মানে আপনার কথা দোহাই দিয়া লাইন ইউজ করতো না।
তো দু এক সময় কাটতো না, আমার লাইনটা কাটলে মনে করেন আমার এই লাইন উঠাতে লাগতো একদিন। তো সময় আমার দোকানে আইসক্রিম বেরিয়েছিল একবার, 14,000 টাকা আইসক্রিম গুলিয়া গেছে,
নষ্ট হয়ে গেছিল।
পরে লাইন লাগাইলাম, টাই এলাম, পরে যে এইবার ভাঙ্গা দিব, এই কিছুদিন আগে আনুচুলোকে যে স্টানো হয়েছিল আনুচুলোক ওই টাইমে, পরে ভাঙ্গা দিব দিব কইতেছে, মানে সব আমরা মাল টাল সব গুছিয়ে এলেছি, মাল টাল সব বাসা নিয়ে গেছি, শুধু দোকানটাই আছে আর কিচ্ছু নেই।
আচ্ছা,
দোকান। তো পরে আনুচুলকের এদিক দোকানে ঢুকছে স্টানের ভিতরে, সেদিকে আর ভাঙতে যায় নাই। পরে পাঙ্গে টাঙ্গেন এদিকে। চার পাঁচ দিন পরই বস্তি সব সেকেন্ড অফিসার সব ভাঙতেছে, ইয়ালিয়া ঢুকছে যে এগারো বিজে যাথা দিয়ে ভাঙে না গুলালে। পরে তা আমি দোকানে বয়ে রেছি, আমার একটা কথা ছিল আমি সেরে একা বয়ে রেছি, আর মানুষজন ছিল কলেজের প্লান টোলান ছিল যে জিল ভাই আপনার লগে আমরা কিছু কই কই না, আমি যদি কয়ে রাখতে পারি আপনার কালার নিলাম না, আমার যদি মানবতা করে তাহলে করবো আর নাহলে না করলে নাই। তো বেশিরভাগ কলেজের ফলাফল আমার ওই জায়গায় খাইতো, কিন্তু যারাই আমার দোকানে খাইতো খুব ভালো, খাইলে টাকা টুকা দিয়ে যেত, অনেকে আসে না খাইয়ের টাকা টুকা দেন এরকম না, আমার খুব ভালো জানতো মামা কি অবস্থা, একদিন না দেখলি মামা তুমি অনেকে তোমার এক খুঁজছি এরকম একটা। কলেজের ফলাফল খুব ভালো জানতো, আর আমরা ওরা থাকলে মানে পানি টানি দেওয়া আছে যে ফিল্টারে পানি উডান লাগে ওটা উডান লাগে, অনেক বড় গেঞ্জাম হয়ে যায়। তা আমি বয়ে রেছি দোকানের সামনে ওই যে হাই স্টার দিয়ে ভাঙতেছে, পরে ওসি সব পাঠাইলো হের হের বডিগার্ড করে কে কইরা দেবো দোকানে যেমন হইয়া যাও কটা দিয়ে শুরু করি ভাঙ্গা, ওরে পরে একটা ব্যবস্থা করে দেবো। পুলিশ যদি আমার বলে যে ব্যবস্থা করি না তো আমার কিছু
বিশ্বাস করতেই হবে,
বিশ্বাস করতেই হবে। পরে আমি আস্তে দিয়েছি ভেঙে ডেঙ্গেল একদম, তো আমার একটা স্যার ছিল টিটু স্যার, তো হের আবার শোরুম আছে সিটি পাম্পের লগে।
আচ্ছা,
তা আমি যদি বিপদ ফলে এই স্যার একটু ফোন দিতাম, আমার খুব ভালো জানতো। তো স্যার ওই স্যার বলছে যে আমি ওই যে সব ভাঙে ওই সময় ফোন দিয়েছি স্যার, স্যার আমার দোকান না তো ভেঙে দিতেছে। তো স্যার বলছে যে ও সি আমার বন্ধু, আচ্ছা দিই তুমি টেনশন করো না ভাঙে দো, ভাঙে দেওয়ার পরে ফুটপাথ ক্লিয়ার পরে কোন জায়গায় গ্যাপ হইলে তোমার বয়ে দিন, এরকম একটা আশ্বাস আমি আমার ওই স্যারও দিছি। দেওয়ার পরে ভেঙে ডেঙ্গে গেছে গাছ, ফেরাই চার পাঁচ মাস হয়ে গেছে।
আচ্ছা,
কোন খোঁজ খবর নাই।
কি করতেছিলেন ওই চার পাঁচ মাস?
এই বাসায় বয়ে আর কি করবো, আর
কোন ইনকাম
না, ইনকামও নাই,
তাহলে চালাচ্ছিলেন কেমনে ফ্যামিলি?
এই যে মানে কষ্ট মষ্ট করে, কোন দিলে দিলেও না দিলে নাই, মানে কেউ তো চায় নিতাম না। অনেক আছে, অনেক লোক আছে মানে দেখলে যে জুয়েল এটা রাখো।
আচ্ছা
ঠিক আছে, পরে মানে কষ্ট মানে কষ্ট করে চলতো আর কি সংসারটা সিরিয়াসলি। বউ মনে করো নাই কি করবো।
আচ্ছা, বউর সাথে সম্পর্ক কিরকম ওই অবস্থায়?
অবস্থা মোটামুটি ভালো আর কি, যদি ভালো না হলে তো বউ যাইতো আর আগেই।
আচ্ছা,
মনে করো এসে কান পড়া দিছে, এর ভিতরে একটা মহিলার লগে আমার লগে তক্কা তুমি বাসায় ঝগড়া লাগতেই পারে, ওই মহিলার সব সামনে করে তুমি আরো ছেড়ে দিয়ে যাও আমার বউ কইতেছে। পরে আমি আর ওই মহিলার জামাই ছিল বিদেশ।
আচ্ছা,
মানে আমি ওই জায়গায় তো ছোটবেলায় বড় হয়েছি, আর ওই জায়গায় আমার বলে আস বেশিরভাগ, আমি যদি এই কথাটা বাইরে কই তাহলে মহিলার অবস্থা খারাপ, আমার যত বন্ধু বান্ধব আছে কইলে ঠিক আছে, তাহলে মহিলার অবস্থাটা সিরিয়াসলি হয়ে যাবো, কারণ এর মায় আলিয়া রাস্তায় বাড়িতে পারবো লাস্ট মিনিট।
আচ্ছা,
চিন্তা করলাম আমি হের জামাইটা আবার খুব ভালো ছিল, নমাস্টমাস পর বাস হতো, আমার দেখলে খুব ইয়া করতো, কথা কইতো ইনসাইট করতো জিউল কি অবস্থা, কি আসা বিষয়, কিছু খাইবা কিনা, আসলে খাওয়ান রাত্রার বড় কথা না, জেগেলি মনটা ভালো থাকতো আর কি কথাবার্তি কইলে। পরে যাই হোক, দোকান তো মানে আমি পুরাই ইয়া পুরিয়া গেছি, আমার তো একটা কাজ করে খাইতে দিব, এর ভিতরে আমি একটা ডিসিশন নিছি কি দিই, কোনো হেমনেজে কোনো কাজ হইতেছে না, আমি নিজে একটা ডিসিশন নিছি যে ভিক্ষা করার সে আমি সুইসাইড করবো, এরকম একটা ডিসিশন নিছি।
আচ্ছা,
তো একটা কাজ করতে গেছিলাম, দোকান ছিল ভাঙ্গা দিছে, মানে এটাও যদি করতে না পারলাম তাহলে আমি ফ্যামিলি রাখার সর কিভাবে চালাম, আর এই বউ আমার বউ ঢাকা যাওয়া থাকবো,
বাসা ভাড়া কত দিতে হয়?
বাসা ভাড়া হচ্ছে 4,000 টাকা।
4,000 টাকা বাসা ভাড়া?
হ্যাঁ।
ওকে, ইনকাম নাই একটা পয়সা,
ইনকাম নাই একটা।
তারপরে দোকানের কি হইলো, কয় মাস দোকান ভাঙা অবস্থায়?
4 মাস।
4 মাস দোকানের কোনো ইয়া নাই। আচ্ছা,
পরে মানে এরকম একটা পর্যায়ে মানে আমি নিজে নিজে গেছি, মানে কেউ বলি না আর কি, যে হয় যদি কাজ যদি না করতে পারি তাহলে তার কিছু করার নাই, রাস্তায় ভিক্ষার সে আমি এরকম আমি মানে এরকম একটা সুই মানে ইয়া নিছি সিচুয়েশন নিছি আর কি। পরে চিন্তা করলাম আমার একটা ফুল আছে এই কাজটা করবো, মানে সুইসাইড তো পাপ,
সুইসাইড করতে গেলে না।
হ্যাঁ, পরে চিন্তা করি তো একটা পাপ, এটা করে একটা পাপ করবো এরকম একটা মানে ইয়ে গেছি আর কি।
এই যে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন, অনেকে কিন্তু সিদ্ধান্ত নিয়ে সেটা ঘটায় ফেলে। এখানে কথা হচ্ছে যে জুয়েলের লাইফ স্টোরিটা শেষ পর্যন্ত শুনলে এখনই অনেকখানি বুঝতে পেরেছেন যে ও তো ওই ডিসিশন গুলো নেয় নাই, ডিসিশনটা নিয়েছে বাট সেটা ঘটায় নাই। তো এটা একটা মনের শক্তি, এই মনের শক্তিটা জুয়েল পেল কিভাবে, জুয়েলের গল্পেই আসবে। মানে ওর কিছু ইন্সপিরেশন ছিল, ওর কিছু অনুপ্রেরণা ছিল যে কারণে কাণ্ডটা করে নাই, মানে সুইসাইডটা করে নাই। এটা কিন্তু একটা মহাপাপ, শুধু পাপ না, এবং এটার পরে যে কত মানুষ ভোগে, যে মানুষগুলো এই ধরনের ডিসিশন নিয়ে ফেলে কোন একটা ব্যর্থতায় পর্যবসিত হয়ে, মানে আমার কথা হচ্ছে যে কোন একটা ফেইলিয়রিটি যদি আপনার লাইফে আসে, মানে লাইফ মানে জীবন তো আপনার সাথে কোনো চুক্তি করে নাই যে আপনাকে সবসময় সফলতা দেখাবে, আপনার সাথে কোনো বিফলতা বা আপনি ব্যর্থ কখনো হবেন না, এমন তো কোনো এগ্রিমেন্ট জীবনের সাথে আপনার নাই। সো কেন আপনি একটা ছোটখাটো অনেক কষ্টেই হয়তো আপনার ডিসিশনগুলো নিয়ে থাকে মানুষ, অনেকেই অনেক বড় ধরনের ডিসিশন নেয় জীবনের সাথে জীবনটাকে রাখবো না, কিন্তু আমার কথা হচ্ছে যে দেখেন না কি হয় লাইফে, কেন ভেঙে পড়েন এত অল্পতে। জুয়েল যেমন ভেঙে পড়ে নাই, জুয়েলের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তাদেরকে নিয়েও স্ট্রাগল করতেছে, দোকানটা ভেঙে ফেললো, চার পাঁচ মাস বেকার, এরপরে কিভাবে কি করলো সবকিছু আমরা একটা ছোট ব্রেক নিয়ে ফিরে এসে জুয়েলের কাছ থেকেই শুনবো। যেভাবে একটা দোকান হলো মানে ও বেঁচে আছে কিভাবে, জীবিকা কিভাবে নির্বাহ করছে, সেই কাজটা করতে মানে ওই উপায়টা ব্যবস্থা করতে খুব একটা সহজে হয় নাই, কিন্তু এর পিছনে অনেক কষ্ট করতে হয়েছে। জুয়েল কিন্তু ভেঙে পড়ে নাই, ভেঙে পড়লেও নিজের মনকে কিন্তু শক্ত আবার ঠিকই করে নিয়েছে। কোথাও যাবেন না প্রিয় শ্রোতা, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু আছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আর্য সেতু এবং আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 এফএম। আর জুয়েলের জীবনের গল্পটা আমরা শুনছি, একেবারে শেষের অংশে আমরা চলে আসছি, সেই অংশে কি ঘটে সবই শুনবো, কিন্তু তার আগে প্রিয় শ্রোতা আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই অনুষ্ঠানটা শোনার জন্য এবং প্রচুর SMS আমি পাই, প্রচুর ফোন কলও পাই, জীবনের গল্পটা বলতে চান, আপনাদের জীবনের গল্পটা অবশ্যই এখানে আপনারা বলবেন এবং আমার কাছেই বলবেন। আপনি আপনার জীবনের গল্পটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের লাখো লাখো শ্রোতার কাছে, আপনি আপনার জীবনের গল্পটা এখানে বলতে চাইলে আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892, আবার বলছি 09613892892, এখানে ফোন করুন। আপনি ছোট কিছু ডিরেকশন সেখানে দেওয়া থাকবে, নির্দেশনা নিয়ম, যেটা শুনলেই আপনি বুঝতে পারবেন, আপনার কথাটা রেকর্ড হয়ে যাবে, তারপরে আমরা সেটা শুনে আপনাকে ফোন করব। এছাড়া আপনি ফেসবুকেও আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ, ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio, আর যে সেতু নামে আছে এই পেজটি, আপনি লাইক দিন সেখানে এবং আমার মেম্বার হয়ে আমার সাথে কানেক্টেড থেকে যান। ওকে, ফিরছি জুয়েলের কাছে। জুয়েল চার পাঁচ মাস তখনও বেকার, তারপরে কিভাবে কি হলো জুয়েল?
তারপরে টিটু স্যার বললো আচ্ছা ঠিক আছে, আমি একটু আলাপ করে নেই তোমার জানাই দিচ্ছি। পরে এর ভিতরে যে জীবন মাইল লোক আলাপ করলাম, আমার বন্ধু আছে হেলালে, আমার ঠেলে ঠুলে কোরআনী বাজার লিয়ে যেত কমিশনার দ্বারে, কমিশনার দ্বারে গেলাম, কমিশনার আমার দেখলো, দেখে কইছে আচ্ছা ঠিক আছে। দুই তিনবার গেলাম কমিশনার দ্বারে, কমিশনার আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করে দেওয়া হইব। জীবন ভাইও ছিল, সব দোকান ভাঙিয়ে দিছে, তখন আমার একটা দোকান উড়িতে গেল, বহু ঝামেলা না। পরে অনেকদিন ধরে দৌড়ির পরে রশিদ স্যার আর সেকেন্ড অফিসার রাশিদ ভাই তো আমার দেখতে চাইছে, থানায় গেছি, দেখার পরে তো ওসি স্যারে সেকেন্ড অফিসার রাশিদ ভাইয়ের সহকারে আমার পাঠাই দিল, জোড়াটা জায়গা দেখে একটু জায়গা দেয়া দাও গোটা করার জন্য। পরে তো আমার বন্ধু হেরলাল আমি আইসি, তো একটা জায়গা আমি আমার আমার জিজ্ঞেসি তোমার কোন জায়গায় সহ যায়, পরে একটা জায়গা দিয়েছি মসজিদের লগে দিয়া, ওই জায়গাটা পুরো ফুটপাথের উপর হয়ে যায়, যে কোনো সময় ভেঙে দিতে পারে, তার ওই জায়গায় দেয় না। এখন আমার দোয়ানা যে জায়গায় ওইটা ফুটপাথ ছাড়া সিএমএজির লগে ভিতরে, তো এই জায়গাটার ভিতরে আগে বস্তি মুস্তি ছিল, জায়গাটা তো ক্লিয়ার সব ভেঙে দিছে, তো আমার কইছে যে তুমি এই জায়গাটায় বসো, এই জায়গায় তোমার বেচা কিনে নেবো, কারণ এই দিক দিয়ে কোনো দোকান রাখবো না, শুধু তোমার দোকানেই থাকবো। রসি সেকেন্ড অফিসার কইতেছে যে দোকানটা খুব ভালোভাবে করবা, যে তোমার দোকানে সবই আসে, মানে সত্যি সুন্দরভাবে করবো আর কি, যেন একটা দোকান আছে যাই। পরে থাকার পরে দেয়া দেওয়ার পরে কাজকাম শুরু করছি, করার পরে অনলি আমার তো টাকা ছিল 500 টাকা ছিল বাসায়, চারি মাস পাঁচ মাস তো 500 টাকা আনি নেই বাসাতে, একজনের তো লইছি 30,000 টাকা চাউল লাগিয়ে দিছে, আর একজনে দিছে 20,000 টাকা, 50,000 টাকা
মানে সবাই হেল্প করতেছে
দিছে, মানে 30,000 টাকা আর 20,000 টাকার হাওড়াত নিছে আর কি, আর এমনি সবাই 500 পারুক 1,000 পারুক যে যেমন পারে হেল্প করছে আর কি। তো টোটালি আমার ঘরে খরচ লাগছিল যে 1,016,000 টাকা,
1,016,000 টাকা। আচ্ছা, সব টাকাটাই কি মানুষ হেল্প করছে?
না, কিছু টাকা মানুষ হেল্প করছে আর কিছু টাকা হাওড়াত নিছে আর কি।
আচ্ছা,
এরকম অবস্থা দেয় না আর কি, দিছে তারপরে মানুষ বিশ্বাস করে আর কি দিছে, তো মানে ওই রকম মানে ফট করে আমরা 30,000 টাকা যত চাইলে তো পাবেন না, টাইম দেওয়া লাগবে। তো আমি দুটা লোকের চাইছি, দুই লোক চাওয়ার লোকই দিছে, এটা মানে আল্লাহর একটা ইয়ে আর কি, এরকম আমি দেই না আর কি,
আমি বিশ্বাস করি যে যদি একটা দরজা বন্ধ হয়ে যায় তাহলে সৃষ্টিকর্তার ইশারায় আর একটা দরজা খুলে
যায়। পরে আমি যে মসজিদে আবার নামাজ পড়ি, তো মসজিদে আমরা যারা যারা দেখতো না, ওরা ওদিক দিয়ে যাইতো সবসময় দোকানের সামনে দিয়ে কাজ কাম দেখতো। একদিন ওই যে আমার টিটি স্যারের কথা বললাম না, তো বললো যে ওসি স্যার আইসিল হ্যাঁ শোরুমে গাড়ি দেখতে, তো প্রাইভেট কার বেসে। পরে আমার হ্যাঁ ডাকে ওই ওসি স্যারের লোক ডাইরেক্ট সরাসরি হ্যাঁ গেল দোস্ত, ওই যে অলরেডি তোর বারবার ফোন দিছি বা ডিস্টার্ব করছি, ওই আসলে প্রতিবন্ধী ওই একটা ব্যবসা করে খাইতেছে আরকি, এটার লিগে তোর এত রিকোয়েস্ট করলাম আরকি। পরে আচ্ছা ঠিক আছে, পরে স্যারের সামনে নিয়েছি একদম আমরা ওসি স্যারের সামনে, আচ্ছা ঠিক আছে তুমি যাও কাজ কর, আমি মনে কাজ করাইতেছি দোকানে। কাজ টাজ করার তো প্রায় এক মাস লাগে গেছে, রোজার একটা মাস, রোজা দুই তিন দিন আগে চালু করছি, এক মাস লাগে না, দুই তিন দিন আগে চালু করার পরার পরে চলতেছে। তো আসতে লাগি এখনো কোনো কেউ ডিস্টার্ব করে না, মানে কেউ ডিস্টার্ব করে না,
দোকানটা ওই জায়গাটাই আছে। ফাইনালি যখন আপনার ওসি সাহেব জায়গা সিলেক্ট করে দিল, ওসি সাহেব তো সিলেক্ট করে দিল,
হ্যাঁ ওসি সাহেব সিলেক্ট করে
দিল, ওসি সাহেব সিলেক্ট করে দিল। আচ্ছা ওসি সাহেব সিলেক্ট করে দেওয়ার পরে ওই জায়গাটা আপনি স্থায়ী একটা দোকান বানালেন,
স্থায়ী একদম স্থায়ী আর কি।
তো এটা আর কোনো ক্ষতি করার মতো কোনো
না, আর কোনো ক্ষতি করার মতো একমাত্র যে অফিসের লোকের দোকানটা, তো এটা ডাইরেক্টর বলছে যে আচ্ছা তুমি প্রতিবন্ধী তোমার কোনো সমস্যা নাই, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি কেউ দরকার নেই, তুমি মুলসের ধাক্কাতে ধাক্কাতে তুমি ঘেরে সামনে যে সারের লোক আমি দেখো, যদি কেউ তোমার কিছু বলে মাইসেস আছে না এরকম ভালো কেউ দেখতেছে না, এটাই স্বাভাবিক। কারণ তোমাকে মানে আমাকে এলাকা অনেক দোকান ভেঙে দিছে, কিন্তু অনেকে চায় না যে ওর দোকানটা হোক, আবার অনেকে চাইছে
সেটাই।
মনে করেন কিছুদিন দেখা গেছে, মনে করেন কেউ নাই পানি আনা লাগবো, চার কেজি শেষ হয়ে গেলে বাই ক্ষেত্রে বুড়া দেন, বুড়া দেয় বা এক বোতল পানি এনে দেন,
অপরিচিত মানুষ যারাই বলুন কেন সবাই হেল্প করে না,
সবাই হেল্প করে জানে যে প্রতিবন্ধী ঠিক আছে, তো যাইলে অনেকে দেখেছে অনেকে আবার আমার দোকানে আসে না, প্রতিবন্ধী দোকানে যেমন কি খায় না কি খায় ঠিক আছে, এরকমই ইন্সপেক্ট করে, মানে সাইনবোর্ড দেখে একটা প্রতিবন্ধী, আমি কিন্তু ছায়াতেই ওর দিকে প্রতিবন্ধী দোকান নেনো যাওয়া যাবে না। আবার অনেক লোক আছে ফেরা বেড়াতে নাইমা চা খায়া আমার মাথা আবার হাত বুলিয়ে দিবে, যে তুমি এরকম করে খাইতেছো খুব ইন্সপেক্ট করে আর কি ঠিক আছে, মানে খুব খুশি হয়, মানে সিরিয়াসলি খুশি হয়, আসলে বাস্তবতা দেয় সাইনবোর্ড প্রতিবন্ধী জুয়েল লেখা, বাস্তবে আমি আসি দোকানদারি করতেছি এরকম একটা দোকান চালাইতেছি, মানে খুব ইন্সপেক্ট করে, মানে যারা বুঝে যারা মানুষ আর
যারা বুঝে তারা আসলে ইন্সপায়ার করার মতোই কথা। কারণ হচ্ছে যে প্রতিবন্ধী হয়ে অনেক প্রতিবন্ধীরা হয়তো ভিক্ষা করে খায় সমাজে, কিন্তু না জুয়েল সেটা করে নাই,
মনে করেন পরে আমি কাজ করতেছে অনেক ইয়ার পরে, মানে এত বড় একটা দোকান একটা সুস্থ মানুষও চালান সম্ভব না, কারণ আমি একটা লোক একটা সুস্থ মানুষ যদি একটা লোকের এক বোতল পানি না দেয় জীবন আনবো না, এতটা তুই এনে এলো, কিন্তু আমার মানুষ হেল্প করে পানি এনে দেয়, কেতলি ভরে দেয়, তারপরে পান টান ইয়া করে দেয়, কইলি হয় যে ভাই আমার এই কাজটা করে দেন। আর আমাকে ওই সিটি অলিয়ন পাম্পেতে পানি আনলে ওই ম্যানেজার কয়ে দিছে ওর যত পানি লাগবে হয়নি বই জায়গাতে, কেউ কিছু কইব না, দু একজনের বোতলে পাঠাইলে পানি দিয়া দেয়, তো দিলে এনে দিয়া দিলে মনে করেন ফিল্টারের পানি তো ফিল্টারলা দিয়া দেয়, বোতল দিয়ে দু এক সময় খালি হয়ে যায়, কোন পরিচিত লোক নাই দু এক সময় পানি বেশি না, পরিচিত লোক আইলে উড়াই আনলে হিভাবে থাকে, আর যদি কাস্টমার যদি খাইতেছে যাবে আপনি কষ্ট করে উড়িয়ে নিতে হবে না, আমার এই অবস্থা আপনি উড়িয়ে নিতে হবে,
মানুষ সবাই সহযোগিতা করে
বললে মানুষ আসলে দেখলি বাস্তবতা, ভাই ফ্রিজ একটা মাল নিয়ে নেন, অনেকে ছায়া থাকে বা আমি নিমুকা আপনি দেন, আমি ভাই আমার সমস্যা, তো এই কথা বললে সে আচ্ছা ঠিক আছে ভাই আমি নিতেছি, আমি নিতেছি ভাই আপনার ওটা লাগবে না, আমি নিতেছি,
যখন দেখে যে জুয়েল হুইল চেয়ারে বসে দোকানদারি,
হ্যাঁ ভাই আমি নিতেছি আপনি, মানে অন্য অন্য কাস্টমার হেয়ার সামনে যদি ওই মুত্রে চাই হ্যাঁ দেয়,
এটা পরে নেই। কেমন চলে সব মিলে?
সব মিলে মনে করেন যে আমি তো অসুস্থ থাকি বেশিরভাগ, মনে করেন ব্যথাটা আমার ভাইরা যায়।
আচ্ছা ব্যথা বাড়ে না?
হ্যাঁ ব্যথাটা
কোমরের নিচের অংশে না,
কোমরের নিচে, ডাক্তার বলতেছে যে আপনি যদি টাকা খরচ করেন তাহলে ভালো হয়ে যাবে, কারণ আমরা তাকে তো অনেক ইনভলভ, কারণ আপনি মনে করেন আমি কিন্তু আগে দোকান বোকান খুলতে পারতাম, মানে একা একাই দূরে দূরে দূরে
খুলতে পারেন,
খুলতে পারি, ডাক্তার বলতেছে যে আপনি যদি চিকিৎসা করেন ঠিক মতন আল্লাহ আপনার সুস্থ করতে পারে।
ওষুধ কি রেগুলার খাচ্ছেন?
রেগুলার আগে তো কমাই দিছি, কারণ ওষুধের দাম বেশি, তো
খায়ার
মানে যে বেচা কিনা
পোষানো যায় না,
পোষানো যায় না,
কিন্তু ফ্যামিলি চলতেছে এটা ঠিক মতো,
ফ্যামিলি কষ্ট মানে চলতে কষ্ট হয়, মানে দেখে গেছে মনে করেন ভালো মন্দ তো খাওয়া যাবে না, মানে খুব কষ্ট তো চলি, কিন্তু বুঝতে দিই না যে মানুষের কষ্ট তো চলি।
ছেলেটা খুব ভালো স্কুলে পড়ে,
হয় যে ফার্ম গেট ওয়ালাই ডেল স্কুলে ভর্তি করে দেবো, 4,000 টাকা মনে হয় লাগবে এই বছরে ভর্তি করতে, আমি বউ করতেছে, আমি বললাম আমার তো 2,000 টাকা আছে আর 2,000 টাকা পরে দেবো, তুমি ভর্তি করে দিয়ে আয়ো। পরে আইসকা আইসিল, আইসকা এমন ভর্তি করে দিয়ে গেছে, তো এরকম মানে জীবনটা খুব কষ্ট তো থাকে, কিন্তু মানুষ মানে সিরিয়াসলি মানে বুঝতে দেয় না যে আমি খুব কষ্ট দিয়ে আছি। কিন্তু আমি অনেকের বুঝাই যে গাড়ি যারা চালায় তোরা নেশা করিস না, অনেকের ড্রাইভাররা অল্প বয়সে পোলাফেন ড্রাইভাররা বেশি বাতাতনে বেশি নেশা করে,
নেশা করে
বাবা টাবা গাঞ্জা মাঞ্জা খায়। আমি তো ওই জায়গায় স্পোর্টে মনে করেন আমি দোকানদারি করি, দেখি আমার জুনিয়ার
ওই জায়গাটা তো ট্রাকের
ট্রাকের বেশিরভাগ ট্রাক ইয়ারের, যে আমি বলি যে দেখ ভাই তোরা রাফন ভাইয়ের মতো, কিন্তু আমি এই লাইনে ছিলাম,
আমার দেখা
আমি যেরকম একটা লোক ছিলাম, কিন্তু তোর মা জনে কিন্তু আমার সামনে কথাগুলি খুব হিসাব করে কইতো, তোর মা জনে আমি চিনি, আমি ছোটবেলাতে জায়গায় বড় হয়েছি, তুই ভাই নিশা মিশা করিস না, যেরকম তুই অ্যাক্সিডেন্ট হলে তোর মা জনে তোর জিগেবো না, জীবন দেখতে যাবো না, কারণ আমার লাইফই যায় না,
সেটাই
আমার দেখতে যায় না। তো মানুষের আমি অনেক বুঝাই যে নিশা যে কেউ যে না করে, কারণ একটা নিশায় পুরো ফ্যামিলি ডেড অংশ
ধ্বংস হয়ে যায়,
ঠিক আছে। যেমন আমার একটা অ্যাক্সিডেন্ট আমি পুরাই,
কিন্তু জুয়েল তো সেদিন নেশা করেন না আপনি?
না আসলে আমি কোন আস্তালাকে কোন নেশা করি,
এটা হয়ে গেছে ন্যাচারালি একটা অ্যাক্সিডেন্ট, নেশা করলে এটা সব সম্ভাবনাটা আরো বেশি
বেশি।
আর ড্রাইভারদের
তো আমি এটা মানে বুঝাই, কারণ আমি দোকানে বসে থাকি তো সারাদিন, আমি তো কোনো জায়গায় যাইতে পারি না।
আপনি নেশা করেন নাই এসবের মতো ছিলেন না, কিন্তু আপনি যেসব উস্তাদের সাথে ছিলেন তাদের আচরণটা দেখছেন আপনি, অনেক কিছু দেখছেন,
খারাপ
অনেক কিছু দেখছেন। তো জুয়েল এখন স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক আছে, ভালো আছে তো সব?
হ্যাঁ আল্লাহ ভালো রাখছে আর কি, বাকিটা
আল্লাহ যেন ভালো রাখে, এই দোয়াই আমরা চাই সবার কাছে, এতগুলো মানুষ শুনলো এই অনুষ্ঠানটা। এবং ছেলেটাকে স্কুলে ভর্তি করান, পড়াশোনা ঠিকভাবে চালান। আর আপনার দোকানের লোকেশনটা কোথায় একটু বলেন, অনেক মানুষ হয়তো আপনার আজকের অনুষ্ঠান শোনার পরে আপনার দোকান যে জায়গাটায় সেখানে হয়তো যাবে, আপনার দোকানে হয়তো যাবে, একবার হয়তো আপনাকে দেখতে আসবে।
আমার দোকান হচ্ছে যে বিআরডিসি রোড, ছিলেন 24 রোড কয় বিআরডিসি রোড কয় অলিয়ন পাম্পের লগে, সাত রাস্তার পরে,
সাত রাস্তার একটু পরে
রক্তি হাতের বামসারি লেখা আছে প্রথমে জুয়েলটি।
ওকে প্রিয় শ্রোতা, আজকে জুয়েলের জীবনের গল্পটা আপনি এখানে শুনলেন, এবং কেন শুনলেন অফকোর্স এটার পিছনে কোনো না কোনো কারণ আছে, এবং সেটা আপনারাও বুঝতে পেরেছেন। এবং আমি যদি একটু করে বলি যে এত বড় একটা মানে অ্যাক্সিডেন্টের পরে মানুষ কিন্তু ভেঙে পড়ার কথা, মানে শারীরিক অক্ষমতা মানুষকে কিন্তু মানসিকভাবে অনেকটাই দুর্বল করে দেয়। সেই জায়গাটা থেকে জুয়েল একেবারেই ভেঙে পড়েনি, এবং আশেপাশের মানুষের সহযোগিতাও পেয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, যারা এরকম একটা সময় এরকম একটা অসহায় মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। ওর স্ত্রী ওর সাথে ছিল। অনেক ক্ষেত্রে এমনও হয় যে স্বামী অক্ষম হয়ে গেছে, স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। এগুলো কিন্তু আমি আমার এই জীবনের গল্প অনুষ্ঠানেই থেকেই শোনা, বা ব্যক্তিগত জীবন থেকে আশেপাশে সমস্ত কিছু দেখে এরকম অনেক এক্সপিরিয়েন্স আমার হয়েছে, আপনাদেরও আছে। সো এই সবকিছুতেই সবাইকে আমি রেসপেক্ট জানাচ্ছি যারা ওর পাশে ছিলেন, শুধু ওর না, এরকম অসহায় মানুষের পাশে যারা থাকেন প্রত্যেককেই আমি ব্যক্তিগতভাবে অজস্র ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই, আরো কয়েকবার আমি বলেছি এর মধ্যে যে গাড়ি চালানোর যে কত বড় একটা দায়িত্ব, আপনার নিজের জীবনই আপনার নিজের হাতে, মানে সৃষ্টিকর্তার হাতে তো অবশ্যই, কিন্তু সেই মুহূর্তে আপনার কোনো ভুল গাড়ি চালানোর কারণে কিন্তু আপনার নিজের জীবনটা যাবে, আশেপাশের হয়তো কয়েকজনকে নিয়েই আপনি আপনার নিজের জীবনটা শেষ করবেন, সাথে আরো কয়েকটা জীবন। সর্বোপরি জীবন, জীবনের চেয়ে মূল্যবান আর কিন্তু কিছুই নেই। সো আপনারা যারা নিজের গাড়ি চালান অথবা কেউ পেশাদার গাড়ি চালক, সবাইকে কিন্তু এই ব্যাপারটা সবচেয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে যে আপনি খুব স্কিলড না হয়ে আপনি সেই ধরনের রুটে গাড়ি চালাবেন না ফার্স্ট অফ অল। এবং যে ব্যাপারটা জুয়েলের সাথে ঘটেছে যে খুব কম সময়ের মধ্যে ওকে ডিসিশন নিতে হয়েছে, এটা একটা অ্যাক্সিডেন্টই ছিল, কিন্তু প্রত্যেক দিন গাড়িটা চেক করে সুন্দর করে বের হওয়া কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা আপনারা করেন আমি জানি। কিন্তু আজকের এই গল্পটা শোনার পরে আমার মনে হয় এই জায়গাটার গুরুত্ব অনেকখানি বেড়ে যাবে আপনার কাছে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য, পুরোটা সময় আপনারা সাথে থেকেছেন, গল্পটা শুনেছেন, এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। এবং জুয়েল আজকে যে গল্পটা বলে গেল, ওর জীবনটা এখন সুন্দরভাবেই চলছে সৃষ্টিকর্তার ইচ্ছাতে, এবং আরো সুন্দর হোক ওর জীবন, ওর স্ত্রী আছে, ওর বাচ্চা আছে, ওর বাচ্চাটাকে যেন সুন্দরভাবে পড়ালেখা শেখাতে পারে, একটা মানুষের মতো মানুষ যেন সে বানাতে পারে, ওর সংসারটা সুখের হোক এবং দিনে দিনে ও সুস্থতার দিকে এগিয়ে যাক, এই দোয়াই আমি চাই আপনাদের সবার কাছে। আরো একটা গল্প নিয়ে আগামী বুধবারে ঠিক এই সময় অর্থাৎ 11টার সময় হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এবিসি রেডিও 89.2 এফএম এর সাথেই থাকবেন। শুভরাত্রি।
ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে ঝিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে ছিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর কুড়নো জঞ্জাল। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর কুড়নো জঞ্জাল। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে থেকো, দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
Exclusively on FusionBD.com.